This track was downloaded from FusionBD.com.
শুনছেন সবসময় রেডিও ফুটি ভরিতে, সময় ঠিক রাত 12টা, এবং সবাইকে অমর 21 ফেব্রুয়ারির অনেক 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 শুভেচ্ছা। এবং আজকে সারাটা দিন আমরা কাটালাম আমাদের সেই সমস্ত দিনগুলোকে স্মরণ করে। 1952 সালে যে ফাল্গুন মাসটি এসেছিল, সেই ফাল্গুন মাসটি মুহূর্তেই রক্তে রঙিন হয়ে উঠেছিল। এবং সেই দিন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে বুকের তাজা রক্ত দিয়ে রেখেছিলেন বাংলা ভাষার সম্মান এবং প্রতিষ্ঠিত করেছিলেন সেই অধিকার, যে অধিকারে আমরা কথা বলতে পারি আমাদের মায়ের ভাষায়। আর তারই হাত ধরে 1999 সালে আমরা পেলাম এক দারুণ অহংকারের দিন। 21 ফেব্রুয়ারি পরিণত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। আজ সমস্ত বিশ্বের যে কোনো ভাষার মানুষের কাছেই এই দিনটি মাতৃভাষাকে সম্মান জানানোর দিন, এই দিনটি মায়ের ভাষা নিয়ে গর্ব করার দিন। আর সেই দিনটি সূচনা হয়েছিল বাংলাদেশে। এটা এক অহংকারের দিন, এটা এক অহংকারের মুহূর্ত সারা বাঙালি জাতির জন্য। এবং পৃথিবীতে যতদিন পর্যন্ত 21 ফেব্রুয়ারি থাকবে, ততদিন পর্যন্ত এই দিনটি মূল্যায়ন করবে মানুষ এক অন্যভাবে, এবং এই দিনটিতে মানুষ ফিরে যাবে শেকড়ের কাছে, তার অস্তিত্বের কাছে। এবং আমরাও আজকে সারাদিন সেইভাবেই কাটিয়েছি এবং দেখেছি আমরা যে কালকে মধ্যরাতের পর থেকেই মানুষজন ছুটে গিয়েছিলেন শহীদ মিনারে। এবং এই দিনটি একদিক দিয়ে যেমন আমাদের জন্য শোকের, আমরা যেরকম ভাই হারানোর যন্ত্রণা ভুলতে পারি না, ঠিক একইভাবে এই দিনটা কিন্তু আমাদের চরম অহংকারের একটি দিন। তো এই দিনে আমরা আছি আজ ভূত এফএম থেকেও আমাদের সেই সমস্ত ভাষা সৈনিক এবং সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে, যাদের রক্তের কারণেই, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধিকার। এবং আমরা কথা বলতে পেরেছিলাম মায়ের ভাষায়, আজকে আমরা কথা বলতে পারছি মায়ের ভাষায়, এখন আমরা কথা বলতে পারছি ভূত এফএমে, আমরা শেয়ার করতে পারছি আমাদের ঘটনাগুলো মায়ের ভাষায়। এবং আমরা সেই স্বাধিকারের পথ ধরে কিন্তু 1971 সালে অর্জিত হয়েছিল স্বাধীনতা। সো সেই যুদ্ধটা শুরু হয়েছিল 1952 সালেই কিন্তু, এবং সেখান থেকেই আমরা এতটা পথ পেরিয়ে এসেছি। আমরা সকল শহীদদেরকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের ভূত এফএম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা শুরুতে একটা গান দিয়ে শুরু করি, যে গানটা আজকে সারাদিন বেজেছে। শেষবারের মতো আমরা এই গানটা আজকে আরও একবার বাজিয়ে ফেলি। গানটির পরে ফিরে এলাম আবারও আপনাদের কাছে। এবং আমরা আসলেই আশা রাখি যে আজকের যে প্রজন্ম, আমরা যে প্রজন্ম এবং আমাদের আমাদের পরবর্তী যে প্রজন্ম, তারাই আসলে বাংলাদেশের, বাংলা ভাষার এই জাতির মান রাখবেন। এবং অতীতে আমরা সেই শিক্ষা পেয়েছি, আমরা কোনোদিন হার মানিনি। আমরা সবসময়, আমরা আপোষ করার জাতি নই, আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। এবং একদিন আমরা বিশ্ববাসীকে প্রমাণ করবে, অলরেডি সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, যে আমরা শ্রেষ্ঠ এবং আমাদের জায়গা আমরা প্রমাণ করব বারবার। যাই হোক, আমরা শুরু করছি আজকের ভূত এফএমের আজকের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো আমরা এখনই আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করছি যে আপনাদের ভালো লাগবে। তো শুরুতেই আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আরও একজন আমাদের অতিথি, প্রথম অতিথি যিনি, তার কাছে আমরা যাব তার ঘটনা শোনার জন্য। আপনি প্লিজ আপনার নামটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনা শুরু করবেন।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাই, আমি ঘটনা শুরু করার আগে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমি যে প্রথম যে ঘটনাটি শেয়ার করতেছি, এই ঘটনাটি আমাকে বলেছে আমার এক ছোট ভাই ওসমান, তার বাবা আমাকে শেয়ার করে ঘটনাটি। ঘটনাটি ঘটে 1980 দিকের ঘটনা, তো যুদ্ধের বেশ কিছু 8 কি 10 বছর পরের দিকের ঘটনা। তো ঘটনাটি ঘটে নোয়াখালী জেলার শেফালিপাড়া নামক একটি গ্রামে। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে আলমগীর। ওনার ধানের আড়ত ছিলেন, তো উনি প্রতিদিন যা বিক্রি করতেন তার ক্যাশ নিয়ে উনি বাসায় চলে আসতেন। তো উনি এরকম একদিন একটা সময় বাসায় ফিরতেছিলেন দোকান বন্ধ করে, যা টাকা উনি বিক্রি করেন সারাদিন সমস্ত টাকা ওনার সাথেই ছিল। তো ওনারই গ্রামের কতগুলো বখাটে যুবক ঠিক করে যে ওনাকে মানে ছিনতাই করে ওনার টাকা পয়সা যা আছে সব কিছু লুট করে নিবে ওনার কাছ থেকে। তো ওদের এরকম একটা প্ল্যান ছিল। তো আলমগীর সাহেব কাঁচা রাস্তা ধরে বাসায় ফিরতেছিলেন, তো রাত 8:30 কি 9টার দিকে হবে। তো ওই সময় তেমন কোনো লোকজন ছিল না রাস্তায়, তো উনি একাই ফিরতেছিলেন বাসায়। তো ওই সময় ওই 5-6 জন যুবক তার উপর হামলা করে, এবং তার উপর হামলা করার পর তখন তারা তার কাছ থেকে তার সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নেয়। তো একটা পর্যায়ে আলমগীর সাহেব যিনি, তিনি তাদের থেকে একজনকে চিনে ফেলেন। তো চিনে ফেলার পর আলমগীর সাহেব বলে যে তুমি তো আমার গ্রামের, তুমি এই কাজটা কেন করতেছ? তখন ওরা 5 জন মিলে ঠিক করে যে উনি যদি বেঁচে থাকে তাহলে এই ঘটনা তো সবাইকে বলে দিবে এবং ওদের সমস্যা হবে। তাই তো তারা চিন্তা করে যে ওনাকে মেরে ফেলে কোথাও পুঁতে রাখবে। তো ওনারা ওই 5-6 জন বখাটের যুবক মিলে ওনাকে সেখানে মেরে ফেলে। তো সেই রাস্তাটা থেকে বেশ কিছু একটা দূরে, মানে ধানি জমির মধ্যে একটা জায়গা ছিল যেখানে অনেক আগে গ্রামবাসীদের কবর দেওয়া হতো। তো সেই জায়গাটা পরিত্যক্ত এবং ওই জায়গাটা নিয়ে অনেক ঘটনা সবার মুখে প্রচলিত আছে। তো তারা ঠিক করে তাকে নিয়ে সেখানেই কবর দিবে। তো তারা সেখানে তাকে রাতের বেলা মেরে তার লাশ নিয়ে তারা ওই 5 জন ওইখানে গর্ত করে তাকে পুঁতে রাখে। তো পুঁতে রাখার পর ওই 5 জন যে যার মতো সবার বাসায় চলে যায়। তো এই দিক দিয়ে আলমগীর সাহেব যে বাসায় ফিরতেছেন না, ওনার ওয়াইফ খুব চিন্তায় পড়ে যান। তো উনি বাসার থেকে একটু বের হয়ে রাস্তাটার দিকে যান যে দেখি উনি কি আসতেছেন নাকি। তো উনি চাঁদের আলো যতটুকু দেখলেন যে দূরের থেকে একজন লোক আসতেছে, এবং উনি যতটুকু শিওর হলেন যে এটা ওনার হাজবেন্ডই। তো উনি কাছাকাছি আসার পর শিওর হলেন যে হ্যাঁ এটা ওনার হাজবেন্ড। তো ওনার হাজবেন্ড যখন বাসায় ফিরে, তো তখন উনি ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার এত দেরি হলো কেন। তখন ওনার হাজবেন্ড ওনার কোনো কোশ্চেনারি অ্যান্সার না দিয়ে সরাসরি ঘরে চলে যায় এবং ঘরে গিয়ে শুয়ে পড়ে হাত মুখ না ধুয়ে। তখন ওনার ওয়াইফের কাছে একটু আজব লাগে ব্যাপারটা, যে দোকান থেকে আসছে সারাদিন পর হাত মুখ না ধুয়ে, এবং ইভেন উনি খাওয়া দাওয়াও করেননি তখন, তো শুয়ে পড়েন। তো ওনার ওয়াইফ ভাবলেন যে হয়তো বা সারাদিন অনেক কাজ টাজ করছে, উনি টায়ার্ড হয়ে গেছে। তো একটা সময় ওনার দুজন শুয়ে পড়েন। তো রাতে একটা পর্যায়ে ওনার ওয়াইফ ওনার হাতটা পড়ে ওনার হাজবেন্ডের গায়ের উপর। তো উনি দেখেন ওনার হাজবেন্ডের শরীরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা, এবং একটা মানুষ মারা গেলে তার বডির সিমটম যেরকম হয় তার বডিটা ঠিক ওই রকম কন্ডিশনে আছে, এবং তার বডিটা খুব শক্ত হয়ে আছে এবং বেশ ঠান্ডা। তখন উনি খুব ভয় পায়, তার হাজবেন্ডকে ধাক্কা দিলে তার হাজবেন্ড ঘুম থেকে উঠে যায়। তো উঠে যাওয়ার পর সে আর তার হাজবেন্ডকে কিছু বলে না, সে ঘুমিয়ে পড়ে। তো ওনার ওয়াইফ প্রতিদিনই ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়তেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তখন তো উনি যথারীতি ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করেন, নামাজ শেষ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসেন। তখন যিনি আলমগীর সাহেব ছিলেন উনি খুবই পোলাইট একজন লোক ছিলেন, তো খুব শান্ত প্রকৃতি ছিলেন, উনি নিজেও নামাজ কালাম করতেন। তো উনি ঘুম থেকে চিৎকার দিয়ে উঠেন এবং খুব মানে উইয়ার্ড একটা চিৎকার দেন। উনি চিৎকার দিয়ে ওনার ওয়াইফের সাথে অকথ্য ভাষায় বলতে থাকেন যে তোর এখন এগুলো পড়ার দরকার নেই, তুই পরে পড়িস আমি গেলে। তো ওনার ওয়াইফ ভাবে যে হয়তো বা ঘুমায় নাই ঠিক মতো, তো উনি তখন বন্ধ করে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। তো ওনার হাজবেন্ড কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে পুকুরে যায় গোসল করতে। তো ওনার সাথে ওনার মেয়ে ছিল 7-8 বছর বয়সের, তো সেই মেয়েটাও তার সাথে যায় বাবার সাথে গোসল করতে। তো গোসল করার একটা পর্যায়ে ওনার মেয়ে পুকুরে পানি নিয়ে খেলতেছিল, তখন আলমগীর সাহেব খুব জোরে তার মেয়ের গালে একটা থাপ্পড় দেয়, এত জোরে থাপ্পড় দেয় যে তার আঙুলের ছাপগুলো গালে বসে যায়। তো তখন তার মেয়েটা কাঁদতে কাঁদতে পুকুর থেকে উঠে বাসায় চলে আসে। বাসায় চলে এসে সে তার মাকে কেঁদে বলে যে বাবা এরকম আমাকে মারছে কোনো কারণ ছাড়াই পুকুরে। তখন তার ওয়াইফ খুব রেগে যায় যে উনি তো এরকম না যে কখনো গায়ে হাত তোলার মতো মানুষ এবং খুব শান্ত প্রকৃতির। তো উনি যখন গোসল শেষ করে বাসায় ফিরে তখন ওনার ওয়াইফ ওনাকে বলতে থাকে যে তুমি বাচ্চা মেয়েটাকে কেন মারলা। তখনও উনি ওনার ওয়াইফের কোনো কোশ্চেনে অ্যান্সার দিচ্ছেন না। তখন উনি জাস্ট একটা কথা বলেন, ওনার ওয়াইফ বলেন যে ভয়েসটা অন্য কারো ভয়েস ছিল, মানে ওনার যে স্বাভাবিক ভয়েস যেটা সেটা ছিল না। তো উনি একটা খুব ভারী একটা কণ্ঠে বলে যে তোর মেয়েকেও মারবো তোকেও মারবো। তো এটা বলে উনি ঘরে চলে যায়। তখন ওনার ওয়াইফ একটু ভয় পায় যে এটা কী হইতেছে আসলে। তো তখন উনি ঘরে গিয়ে রেডি হয়ে দোকানে চলে যান। তো যখন উনি ওনার দোকানে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে, তো সেই রাতে যে 5 জন যুবক তার উপর হামলা করছিল, যারা তাকে মেরে মাটিতে গর্ত করে পুঁতে রাখে, তারা যখন তাকে দেখে সবাই, তো তারা মানে খুব অবাক হয়ে যায় তাকে দেখার পর, যে তাহলে তারা রাতের বেলা কার উপর হামলা করলো, কার থেকে টাকা ছিনিয়ে নিলে এবং কাকে তারা মেরে সেই মাটিতে পুঁতে রাখছে। তো তারা খুব চিন্তায় পড়ে যায়। তো এই দিকে উনি যখন দোকানে যায়, তো আমাকে যিনি ঘটনা শেয়ার করেন ওসমানের বাবা, ওনার নাম হচ্ছে লাল মিয়া, তো ওনার দোকান ঠিক ওনার দোকানের যে একটা দোকান পরেই ওনার দোকান ছিল। তো দোকানে যখন উনি ছিলেন আলমগীর সাহেব, তখন ওনার দোকানে কিছু কাস্টমার আসার পর একটা পর্যায়ে চা আনা হয় দোকানে। তো পাশের দোকান থেকে গরম চা আনার পর সবাই, ওসমানের বাবা তখন যিনি আমাকে ঘটনা শেয়ার করছেন উনি তখন পাশেই ছিলেন, তো উনি দেখলেন যে সবাই চায়ের মধ্যে ফু দিয়ে চা খাচ্ছিল, কিন্তু আলমগীর সাহেব যিনি উনি সবাইকে মানে অবাক করার মতো উনি চাটা জাস্ট চায়ের কাপটা নিয়ে মানে ঠান্ডা পানি যেরকম আমরা নর্মাল পানি যেরকম আমরা মুখে ঢেলে খেয়ে ফেলি, তো উনি ওইরকমভাবে সমস্ত চাটুকু খেয়ে ফেলেন কাপের। তো এটা দেখার পর ওসমানের বাবা তাকে জিজ্ঞেস করে যে তুই এত গরম চা কীভাবে খেলি। তো উনি তার কোশ্চেনের কোনো অ্যান্সার দেয়নি। তো তারপর উনি চলে যায়। তো উনি সেদিন দোকান টোকান শেষ করে বাসায় ফিরে, তো এইদিকে ওই যে 5 জন যুবক যারা তার উপর গত রাতে হামলা করছে, তো তারা চিন্তা করে যে ঠিক আছে আমরা দিনের বেলা আর দেখা দেব না যে আমরা কাকে মারছিলাম, আমরা কাজ করি রাতের বেলা আবার সেই গর্তটা গিয়ে আবার খুঁড়ে দেখবো যে সেখানে আসলে আমরা কারে মারছিলাম কালকে রাতে। তো সেই 5 জন মিলে রাতের বেলা আবার যায়। তো 5 জন মিলে গিয়ে সেই কবর যখন আবার পুনরায় তারা খুঁড়তে শুরু করে, তো খোঁড়ার পর তারা দেখে যে সেখানে আলমগীরের লাশ। তো এটা দেখার পর রাসেল ভাই তারা 5 জনই খুব ভয় পেয়ে যায়, যে একজন হলে বুঝতে পারতো যে ভুল হয়েছে তাদের সাথে কিছু, কিন্তু 5 জনই খুবই ভয় পেয়ে যায় এবং সবাই চিন্তা করে যে আসলে তাদের সাথে কি হইতেছে। তারা গত রাতে ওনার উপর হামলা করছে, ওনাকে মারছে, আর আজকে দেখতেছে উনি আবার ঠিক মতো বাসা যেতেছে, দোকানে যেতেছে, আসলে ব্যাপারটা কি হইতেছে। তো এইদিকে সেকেন্ড নাইটে যখন উনি বাসায় আসেন রাতের বেলা, তখন উনি বাসায় যেহেতু সকালে ওনার ওয়াইফের সাথে একটু ঝগড়া হয়, তো উনি এসে ঘুমিয়ে পড়েন। তো রাতে যখন ওনার ওয়াইফ ফজরের ঠিক একটু আগে উঠেন, তো উনি উঠার সময় দেখেন ওনার হাজবেন্ডের গায়ে হাত দিয়ে দেখেন ওনার হাজবেন্ডের শরীর আবার গত রাতের মতো ঠান্ডা এবং শক্ত হয়ে আছে। তো উনি খুব ভয় পেয়ে যান, উনি ভাবছেন হয়তো বা ওনার হাজবেন্ডের শরীর টরীর খারাপ হলো কিনা। তো উনি ফজরের নামাজ শেষ করে ওনাদের গ্রামে একজন গ্রাম্য ডাক্তার ছিলেন, উনি ওনার বাসায় চলে যান। তো বাসায় গিয়ে বলেন যে এরকম ওনার হাজবেন্ডের শরীর খারাপ, আপনি একটু চলেন আমার সাথে। তখন সেই ডাক্তার তার সাথে আছে ফজরের নামাজ শেষ করে। তো বাসায় আসার পর তখন আলমগীর সাহেব বাসায় ছিলেন, উনি ঘুমিয়েছিলেন। তো উনি যখন এসে ওনার হাজবেন্ডকে দেখেন, তো উনি ওনার হাজবেন্ডকে ধরে যতটুকু বুঝেন যে ওনার বডির কন্ডিশনটা ছিল একটা মৃত মানুষের বডির কন্ডিশনের মতো, যে ওনার বডির সিম্পটমগুলো ছিল একটা মৃত মানুষের বডির সিম্পটমের মতো। তো উনি তখন যখন ওনাকে দেখতেছিলেন, তো তখন একটা সময় আলমগীর সাহেব ঘুম থেকে উঠে যান। তো উনি উঠে যাওয়ার পর উনি আর কোনো কিছু বলেননি। তো উনি জাস্ট বের হওয়ার সময় ওনার ওয়াইফকে বলে বের হয়ে যে আপনি এক কাজ করেন, ওনাকে কোনো একটা হুজুর বা কবিরাজ দেখান, ওনার অন্য কোনো সমস্যা হইতে পারে আমার মনে হয়। তো এটা বলে ডাক্তার চলে যায়। তো এদিক দিয়ে উনি আবার দোকানে চলে আসেন। তো রাসেল ভাই এর মাঝখানে উনি কিন্তু এই 2 দিনের একদিন উনি বাসায় কোনো খাওয়া দাওয়া করেননি এবং কারোর সাথে কোনো কথাবার্তাও বলেননি তেমন একটা। তো ওই যে 5 জন যুবক যারা তার উপর হামলা করে, তো তারা চিন্তা করে যে এই ঘটনাটা তারা কাউকে বলবে এবং কাকে বলবে কে, কারণ এটা বললে হয়তো তারা নিজেরাও ফেঁসে যেতে পারে। তো তারা চিন্তা করে তাদের এলাকায় একটা মসজিদ ছিল, সেই মসজিদের একজন ইমাম সাহেবকে গিয়ে তারা ঘটনাটা বলে এবং তাকে অনেক রিকোয়েস্ট করে প্রথমে যে হুজুর আপনি কাউকে বলবেন না, আপনাকে আমরা একটা ঘটনা বলবো। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে বলো কী হয়েছে। তখন ওরা ওই হুজুরকে পুরো ঘটনাটা খুলে বলে যে হুজুর এরকম এরকম হয়েছিল, আমাদের ঘরে একটা ভুল হয়ে গেছে, আমরা তো পরে আলমগীরকে মেরে মাটিতে পুঁতে রাখছি। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে তোমরা তাহলে এক কাজ করো, আমাকে দেখাও তোমরা ওকে কোথায় পুঁতে রাখছো। তো এই বলার পর হুজুর যেহেতু সকালবেলা বা বিকেলের দিকে গেলে অনেকে দেখতে পারে, সন্দেহ করতে পারে, তাই তারা এশারের নামাজ শেষ করে হুজুরকে তাদের সাথে করে সেখানে নিয়ে যায় সেই জায়গাটায়। তো সেই জায়গাটা যাওয়ার পর যখন তারা গর্ত খুঁড়ে আবার পুনরায় 3rd time যখন, তখন তারা খুব বেশি গর্ত খুঁড়ে যে কিন্তু তারা মানে সেখানে আলমগীরের লাশ আবিষ্কার করতে পারেনি 5 জনই, এবং তারা অনেক বেশি গর্ত করে যে হয়তো বা একটু নিচে করছে নাকি, কিন্তু তাদের স্পষ্ট মনে ছিল তারা তেমন একটা গর্ত করেনি, 2 কি 3 হাতের মতো। তো যাই হোক, সেই হুজুর বলে যে কোথায় কোনো এখান তো কোনো লাশই নেই, আপনারা শুধু শুধু মিথ্যা কথা বলে আমাকে নিয়ে আসছেন। তো এটা বলার পর ওই 5 জন আরও বেশি ভয় পেয়ে যায় যে আসলে তাদের সাথে কী হইতেছে। তো এইদিকে তারপরের দিন ওনার ওয়াইফ ঠিক করে যেহেতু ডাক্তার বলছে ওনার হাজবেন্ড একটু অন্য কোনো সমস্যা, আর উনি নিজেও দেখতেছেন যে ওনার হাজবেন্ড কয়েকদিন ধরে মানে আনইউজুয়াল বিহেভিয়ার দেখাচ্ছেন সবার সাথে, তো ওনার হাজবেন্ড সেই হুজুরের কাছেই যায় যে হুজুরের কাছে এই 5 জন গিয়েছিল প্রথমে। তো সেই হুজুরকে গিয়ে বলে যে হুজুর এরকম আমার হাজবেন্ড কয়েকদিন যাবৎ একটু উইয়ার্ড ব্যবহার করতেছে, সবার সাথে কথা বলতেছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না উনি 2-3 দিন যাবৎ। তখন সেই হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে আপনি আমি উনি একটু পানি পরা দিয়ে দেন এবং একটা তাবিজ দিয়ে দেন সাথে করে, যে তাবিজটা ওনার হাতে দিয়ে দেবেন আর এই পানিগুলো 3 বেলা খাওয়াবেন ওনাকে। তো ওটা নিয়ে আসার পর উনি ওনার হাজবেন্ডকে দিলে, ওনার হাজবেন্ড সে পানি মানে ওনার হাজবেন্ডকে উনি এই এটা পর্যন্ত বলেন যে এটা পরা পানি বা কোনো কিছু, উনি জাস্ট পানি দেয় ওনার গ্লাসে, ওনার হাজবেন্ড সেই গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং তুমি আর ওই সেই তাবিজ আর হাতে দেনি। তো এই ঘটনার পরের রাতের যে ঘটনাটা ঘটে, সেদিন রাতে উনি আর ওনার ওয়াইফ দুজনই ঘুমিয়েছিলেন, তো রাত 3টা বা তার একটু পরে হবে ওনার ওয়াইফের ঘুম ভেঙে যায়। তো উনি ঘুম ভাঙার পর দেখেন যে ওনার হাজবেন্ড বেডে নাই, তো উনি ভাবছেন হয়তো বা ওনাদের রান্নাঘরটা ছিল রুমের শেষের একটা অংশে এবং ওই রুম দিয়ে যাওয়া যেত, সে রান্নাঘরে রুমের ভিতর দিয়ে রান্না করতে যেতে হতো সেই রুমে। তো ওনার ওয়াইফ ভাবলেন উনি অথবা সেখানে গেছেন, তো উনি দেখলেন যে রুমের দরজার যে খিলটা দেওয়া ছিল ওটা ভিতর দিয়েই লক করা ছিল, তো উনি ভাবলেন যে সেখানে গেছেন, তুমি সেখানে গিয়ে তাকে পাইনি। তো ভাবছেন তো তাদের যে রুমটা ছিল রুমটা একটু বড়, একটু বড় আকৃতির রুম ছিল, মাঝখানে অর্ধেক পার্টিশন দেওয়া ছিল, তাদের যে মেয়েটা ছিল সেই মেয়েটা ওই ওই পাশটায় ঘুমাতো খাটের মধ্যে। তো উনি ভাবলেন যে ওই রুমে গেছে নাকি তার হাজবেন্ড, তো এটা ভেবে উনি ওই রুমে যান। তো কুপি ছিল ওনার হাতে তখন, তো উনি সেটা হাতে নিয়ে গিয়ে দেখেন যে তার হাজবেন্ড তার মেয়ের দিকে তাকায় দাঁড়ায় আছে। উনি পিছন দিক থেকে দেখে যেটা বুঝেন, তো এটা বলার পর উনি তাকে বলেন যে এত রাতে এখানে দাঁড়ায় কেন আছো, রুমে চলো ঘুমাবা। তো এটা বলার পর আসলে যখন উনি ওনার হাত ধরে টান দেন, তখন উনি যেটা দেখেন সেটা হচ্ছে উনি খুব বিভৎস একটা চেহারা দেখতে পান ওনার হাজবেন্ডের। তো সেটা হচ্ছে যে ওনার চোখে মানে সাদা কোনো অংশ ছিল না, পুরো চোখটাই ছিল কালো। এবং এটা দেখার পর আসলে উনি খুবই ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে সেখানে সেন্সলেস হয়ে যান। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর সকালবেলা যখন ওনার সেন্স ফিরে উনি দেখেন যে বাসাভর্তি লোকজন, এবং উনি দেখেন যে ওনার যে মেয়েটা ছিল সেই মেয়েটার বেঁচে নেই, সে মারা গেছে। এবং তার কন্ডিশনটা ছিল এরকম যে তার তার মেয়ের যে ফেসটা ছিল, মেয়ের ফেসটা খুব কালচি হয়ে গেছিলো, এবং যেটা বালিশ চাপা দিয়ে মারলে বা অন্য কোনো এনিহাও মারলে যেরকম একটা হয় মানে স্বাভাবিক মৃত্যু যেটা ছিল না। তো এটা ঘটার পর আর উনি কাউকে উনিও কাউকে বলতে পারতেছিলেন না যে উনি গত রাতে ওনার হাজবেন্ডকে দেখছে ওনার মেয়ের রুমে। তো এই ঘটনার পর সেদিন খবর দেওয়ার পর উনি ওনার মায়ের বাসা চলে যায়। তো উনি মায়ের বাসায় চলে গিয়ে ওনার মা বাবাকে বলে ঘটনা, পুরো ঘটনা খুলে বলে, এবং উনি ঠিক করে যে উনি ওনার হাজবেন্ডের সাথে থাকবে না, উনি ওনার হাজবেন্ডকে খুবই ভয় পাইছেন। তো এদিক দিয়ে রাসুল ভাই এই ঘটনা ওনার বাসারই একজনকে সে হুজুরকে বলে যে হুজুর এই এই ঘটনা ওনার বাড়িতে এটা দেখছে। তখন সেই হুজুর সে পাঁচজনের কথা বিলিভ করতে শুরু করে যে আসলে হয়তো বা তারা তাকে মেরে ফেলছে, এটা খারাপ কোনো জিনিস, কোনো খারাপ আত্মা তার রূপ ধরে আসে। তো ওই হুজুরটা করে কি উনি মাতাসা যে হুজুরের কাছে পড়তেন তাদের পাশের এক গ্রামে, সেই হুজুরকে গিয়ে পুরো ঘটনা খুলে বলেন তার পরের দিন। তো তার ওই বড় হুজুর উনি খুব বয়স্ক একজন হুজুর ছিলেন, তো ওনাকে পুরো ঘটনা বলার পর উনি বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যাবো কালকে সেই বাসায়। তো সেই প্ল্যান মতো তারা তাদের বাসায় আসে। তারপর ওই দিনটা ছিল ফ্রাইডে, ছিল শুক্রবার থাকাকালীন, তো শুক্রবার ছিল বলে এই আলমগীর সাহার দোকানে যান উনি বাসায় ছিলেন। তো বাসায় আসে, তো উনি যখন বড় হুজুরটা যখন ওই বাসায় প্রথম পা রাখেন, তিনি পা রাখার সঙ্গে সঙ্গে উনি বুঝে যান যে এই বাসায় খারাপ অসদতি কোনো কিছু একটা আছে। তখন যে ইমাম সাহেব ওনাকে যে নিয়ে আসেন, ওনাকে বলেন যে ওনার জন্য কিছু লাল কাপড়ের টুকরো নিয়ে আসতে। তো আনার পর রাসুল ভাই এবং একটা কাচের বোতল নিয়ে আসে তার জন্য, উনি বাসার তিন কোনায় তিনটা গর্ত করে সেগুলো পুঁতে দেয় এবং চারদিকে গর্ত না করে, কারণ উনি বাসাটা বন্ধ করেন নাই এই জন্য যে বাসা বন্ধ করে দিলে বাসার ভিতরে যাওয়া শরীরটা আছে সেটাকে বের করা যাবে না বাসা থেকে, এই জন্য উনি একটা দিক খোলা রাখেন। তো তারপর যখন উনি সেই রুমে ঢুকেন, তখন ওই ইমাম সাহেব বলেন যে উনি উনি খুব অকথ্য ভাষায় ওই বড় হুজুরের সাথে কথাবার্তা বলা শুরু করে। তখন সেই রুমে আর কি হয়েছিল সেটা শোনা জানি, তো ওসমানের বাবা আমাকে বলে যে ওই ঘটনার পর ওই রুম থেকে যখন হুজুর বেরিয়ে যাচ্ছিলেন, তখন হুজুর হাতে একটা কাঁচের বোতল ছিল এবং হুজুর সেই ইমাম সাহেবকে বলছিলেন যে আমি ওকে বন্দি করে নিছি, এবং তারপর থেকে ওই গ্রামে এবং ওই বাসায় তারপর ওই বাসার থেকে কেউ আর আলমগীরকে আবিষ্কার করতে পারেনি, এবং ওই গ্রামের কেউ আর আলমগীরকে আবিষ্কার করতে পারেনি।
মানে আবিষ্কার করতে পারেনি বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে সে ভেতরে ছিল কিন্তু আর বের হতে
পারেনি? উনি আর বের হয়নি এবং ওনাকে আর কেউ দেখেনি সেই গ্রামের। তো এই ঘটনা যখন ওনার ওয়াইফ শুনে, তো ওনার ওয়াইফ আরো বেশি ভেঙে পড়েন। তো উনি আর ওনার হাজবেন্ডের বাসায় আসেনি, উনি তারপরে ওনার লাইফ উনি ওখানেই স্পেন্ড করেন। তো আমি যেটা শুনছি ওসমানের বাবার মুখে যে উনি বলছেন যে অনেকেই ওই রাস্তাতে দিয়ে যখন রাতেরবেলা আসা যাওয়া করে, তো অনেকেই দেখছেন যে ওই যে জঙ্গলের মতো যে প্লেসটা যেখানে ওনাকে পুঁতে রাখা হয়েছিল, সেখানে অনেকেই ওনাকে দেখছেন যে ওনার মতো অবয়বের একজনকে বসে থাকতে দেখছেন। এই ছিল আসলে ঘটনা।
আচ্ছা এই ঘটনাটা কোথাকার একটু বলেন যদি কেউ খোঁজ নিতে জানতে
হবে। নোয়াখালী জেলার শেফালিপাড়া নামক গ্রামের, এবং যে মসজিদের ইমাম সাহেবকে বলছিলাম আমি সেই মসজিদের নামটা বলতে পারি, বাইতুল নূর জামে মসজিদ।
ওকে থ্যাংক ইউ সো মাচ, আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম এতক্ষণ ঘটনা, এবং আপনাদেরকে জানিয়ে দিই যে কীভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন যেটা শুরুতে জানাতে পারিনি। আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের যদি SMS করতে চান তাহলে আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, হুইচ ইস bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনি চাইলেই এখানে কিন্তু আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন, যে ঘটনাটি আপনার সাথে ঘটেছে বা অন্য কারোর সাথে ঘটেছে, যে ঘটনাটি আপনি কারোর কাছ থেকে জেনেছেন এবং যে ঘটনাটি আপনাকে সবচাইতে বেশি ভয় পাইয়ে দিয়েছিল। লিখে ফেলুন সেই ঘটনাটি এবং পাঠিয়ে দিন আমাদের কাছে। অবশ্যই আপনার ফোন নাম্বার দিতে ভুলবেন না, এবং শুরুতে জানাতে ভুলবেন না যে আপনি স্টুডিওতে এসে নিজে ঘটনাটি শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সরাসরি ঘটনাটি রেকর্ড করে ফেলুন, মোবাইল বা অন্য কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করুন, এবং তারপরে রেকর্ডের যে অডিও যে ক্লিপটি সেই অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা যদি সেটা সিলেক্ট হয় তাহলে ডেফিনেটলি প্লে করব আপনাদের জন্য, এবং সেই সাথে আমাদের যদি ফেসবুকে আপনারা কমেন্ট করতে চান তাহলে ফেসবুকে আমাদের ফ্যান পেজটি হচ্ছে www.facebook.com/radiofoodti, এখানে গিয়ে আপনি কিন্তু লাইক দিয়ে কমেন্ট করে ফেলতে পারেন। আর যদি আপনি আমাদের সাথে দেখা করতে চান সেটারও কোনো সমস্যা নেই, কালকে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে বিকাল 3টার সময় বইমেলায়, এবং বইমেলায় কালকে নজরুল মঞ্চে, এবং নজরুল মঞ্চে আমাদের ভূত এফএম আপনারা সবাই অলরেডি জেনে গেছেন, তারপরে যারা জানেন না তাদের জন্য বলছি যে ভূত এফএম দুটো বই প্রকাশ করছে, এবং সেই বইগুলোর মধ্যে যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো হচ্ছে 2013 সালে যে সমস্ত অতিথিরা এখানে এসে ঘটনা শেয়ার করেছিলেন, যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন, তাদের মধ্য থেকে তাদের পাঠানো ঘটনাগুলোর মধ্য থেকে নির্বাচিত সেরা ঘটনাগুলো দিয়ে সাজানো হয়েছে বইগুলো। এবং প্রথম বইটির নাম 13 নম্বর বিপদ সংকেত, এটা 13 নম্বর অশুভ সংকেত, 13 নম্বর অশুভ সংকেত, এটি হচ্ছে প্রথম বই। এবং দ্বিতীয় বই যেটি, সেটি অবশ্যই মানে আরও আর একটা বই বেরিয়েছে, একসাথে দুটো বই বেরিয়েছে ইনফ্যাক্ট, এবং দ্বিতীয় বইটি ভয়ের কবচ। এই দুটো বই কিন্তু আপনারা বইমেলাতে পাবেন বর্ষা দুপুরের স্টলে, এবং স্টল নাম্বারটি 359। আর এই 359 তার মানে হচ্ছে আপনারা ওই বইমেলায় ঢুকে হাতের বাইরে যদি আপনি যান তাহলে দ্বিতীয় সারির শেষ যে স্টলটি সেটি বর্ষা দুপুরের স্টল। এবং তার আগে কিন্তু আবার বাংলা একাডেমিতে নজরুল মঞ্চে একটা উদ্বোধন হচ্ছে, মোড়ক উন্মোচন হচ্ছে ইনফ্যাক্ট আমাদের এই দুটো বইয়ের, সুতরাং আপনারা সেখানেও পার্টিসিপেট করতে পারেন। বইগুলো আপনারা সরাসরি বর্ষা দুপুরের স্টল থেকে কালেক্ট করে ফেলতে পারেন, এবং বইয়ের সাথে সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে একটা সিডি আপনি পেয়ে যাবেন, যে সিডিতে রয়েছে একটা এপিসোড, যে এপিসোডটি রেডিও ফুর্তিতে কখনো প্রচারিত হয়নি এবং ভবিষ্যতেও কখনো হবে না। সুতরাং এই সিডিটি যদি আপনি আপনার সংগ্রহে রাখতে চান, এবং আপনারা অনেকেই বলেন যে আমরা ইন্টারনেট থেকে যেগুলো পাই সেগুলোর সাউন্ড কোয়ালিটি খুব খারাপ, সেক্ষেত্রে আপনাকে আর কোনো সমস্যা পড়তে হবে না, এই সিডিটা আপনাকে কোনো বাড়তি এই জন্য কোনো কিছু করতে হবে না, বয়স বই কিনলে আপনি সিডিটা পেয়ে যাচ্ছেন। এবং এই সিডিটা নিয়ে আপনি ইচ্ছা মতন আপনি একটা কপি রেখে দিতে পারবেন যে এপিসোডটি শুধুমাত্র আপনার জন্য। সো কালকে চলে আসুন বিকেল 3টায় পর পরে যে কোনো সময় বইমেলায়, এবং দেখা হবে আমার সাথে, দেখা হবে ভূত এফএমের আরও সবার সাথে, এবং কথা হবে সেই সাথে বই নিয়ে কথা হবে, ভূত এফএম নিয়ে কথা হবে, কালকে বইমেলা কেউ মিস করবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা সবচেয়ে বড় খবর ছিল। সুতরাং এবার দেখা করার সুযোগটাও কাঙ্ক্ষিত হয়ে যাচ্ছে। আমাদের অনেকে এসএমএস করছেন, মোহাম্মদ সিয়াম আজিমপুর থেকে আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলেছেন যে প্রথম ঘটনা তার কাছে ভালো লেগেছে। শামীম আমাদের এসএমএস করেছেন এবং তিনি আজকে একা ভূত এফএম শুনছেন সেটা জানিয়েছেন। এমডি দোয়েল হাসান আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে স্বপ্ন এপিসোডটা কখন শুরু হবে, স্বপ্নের যে সমস্ত ঘটনা আমরা চেয়েছিলাম স্বপ্ন নিয়ে খুব বেশি কেউ আমাদের কাছে লেখেননি এখনো পর্যন্ত, তবে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এবং আপনারা যদি আমাদের কাছে ঘটনা পাঠান, যেহেতু আমরা বানিয়ে বলতে পারি না, আপনাদের পাঠানো ঘটনা নিয়ে আমাদের চলতে হয়, সুতরাং আপনারা যদি পর্যাপ্ত পরিমাণে স্বপ্ন নিয়েই শুধু ঘটনা পাঠান তাহলে অবশ্যই অবশ্যই আমরা সেই ঘটনাগুলো প্রচার করব। আমাদেরকে কনক জামালপুর থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে জামালপুর থেকে আমরা বই দুটো কীভাবে পেতে পারি, খুবই সহজ, আমরা সেটা আপনাদের খুব দ্রুতই জানিয়ে দেবো যে কীভাবে আপনি জামালপুরের কোন জায়গা থেকে বইটা কালেক্ট করতে হবে, আমরা খুব দ্রুত জানিয়ে দেবো, আপনারা জাস্ট আমাদের সাথে থাকেন এবং আমরা একে একে জানিয়ে দেবো যে কোন জায়গায় কোন কোন স্টলে বা কোন দোকানে আমাদের বইগুলো পাওয়া যাবে, খুব দ্রুত জানিয়ে দেবো, আমাদের একটু সময় দরকার। চাঁদনি আমাদের এসএমএস করেছেন, তিনি বলছেন যে অনেক ভয় লাগছে, আমি লাইট রুমের লাইট অফ করে দিয়ে এবং রুমের লাইট লাইট বন্ধ করে দিয়ে শুনছি। শাহিন আমাদের এসএমএস করেছেন বেনাপোল থেকে এবং তিনি লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেক আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন সোহেল হাতিরপুল থেকে এবং তিনি বলছেন যে অনেক ভালো লাগছে তার কাছে আজকের এপিসোডটি। নাজমুল এবং তাজমুল আমাদের এসএমএস করেছেন, ফার্স্ট স্টোরিটা খুবই ভয়ের ছিল, পাইগাছা থেকে আমাদের এসএমএসটি পাঠিয়েছেন তিনি। পূর্য মিরপুর থেকে এসএমএস করেছেন তিনি, আচ্ছা সি এম জনি আহমেদ আমাদের এসএমএস করেছেন পুরান ঢাকা থেকে। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরও একজন শামীম বোর্ড বাজার থেকে এবং ফার্স্ট ঘটনাটা তিনি অনেক ভয় পেয়েছেন সেটা জানিয়েছেন। জুয়েল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে হিয়া অনা সুইটি অধরা ময়মনসিং থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই, যেমন ইসলাম পলাশ নরসিংদী থেকে আমাদের এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন নিশান মতিঝিল থেকে, তন্ময় ঢাকা থেকে এসএমএস করেছেন, আব্রার আমাদেরকে হাজারিবাগ থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে বেনু এবং আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এছাড়াও নোভা এবং তিনি ভূতাসমের রেগুলার লিসনার, বাট কখনো লাইট অফ করে শোনা হয় না। আজকে ট্রাই করে ফেলতে পারেন। কিন্তু স্বপন DMCH থেকে SMS করেছেন এবং তার কাছে বেশ ভয় লাগছে, সেটাই তিনি জানিয়েছেন আমাদেরকে। SMS করেছেন আনন্দ মোহাম্মদপুর থেকে, কালকে এক্সাম কিন্তু মিস করতে ইচ্ছে করছে না। না ভাই, আজকে মিস করে ফেলতে হবে, আজ কালকে এক্সাম দিয়ে ভূত। আপনি সরাসরি মেলায় চলেছেন, মেলায় আপনার সাথে দেখা হবে। এস জে শাহতাব আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে স্বপন। এছাড়াও আমাদেরকে আরিফা SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে হাফিজুল, SMS করেছেন মামুন, SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আরও অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আরও একবার জানিয়ে দিচ্ছি, কালকে 22শে ফেব্রুয়ারি শনিবার বেলা 3টার সময় আমরা একটা প্ল্যান করেছি, 3টা থেকে 4টার মধ্যে যে কোনো একটা সময়ে আমরা কিন্তু নজরুল মঞ্চে আমাদের দুটো বইয়ের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করবো। এবং আরও একবার জানিয়ে দিচ্ছি, বর্ষা দুপুরের স্টলে কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের সবার। সো অবশ্যই যারা আগ্রহী তারা চলে আসবেন। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। এর মাঝখানে সময়টুকুতে অবশ্যই আমাদের সাথে থাকবেন, সেটাই আশা করব। আর বিরতির পরে আসছি নতুন অতিথি নিয়ে। So stay tuned to Radio Phurthi and don't stop the Phurthi.
This track was downloaded from FusionBD.com.
শুনছেন সব সময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 12:29, আর চলছে ভূত এফএম। এবং আমাদের অতিথিরা আজকে রয়েছেন, কালকে যারা সিডি কালেক্ট করবেন তাদেরকে আমারও খুব বলতে ইচ্ছে করছে যে এই কপিটা কিন্তু পুরোপুরি আপনার জন্য, সুতরাং এই কপিটি আপনার কাছেই রাখবেন। এবং এটা নিয়ে অনেক 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 রকমের মানে অভিজ্ঞতা হয়েছে আমাদের, খুব মজার মজার অভিজ্ঞতা, যেটা আসলে খুব মানে কি বলবো যে ভালো সেই সময় মনে হয়নি, কারণ আমরা খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমরা বের করতে চেয়েছিলাম এবং অনেকেই আসতে পারেননি রেকর্ড দেওয়ার জন্য। তারপরে যে সমস্ত বই বের করার সময় আমাদের বেশ কিছু ঘটনা রয়েছে এবং মানে ক্রমাগত কিছু ঘটনা ঘটেছিল, ক্রমাগত কিছু মানুষ খুব মানে অদ্ভুত টাইপের সমস্যার মুখে পড়েছিলেন। এবং সেই সাথে যিনি আমাদের পুরো দায়িত্বে ছিলেন সিডির, বিশেষ করে যিনি সাউন্ড নিয়েছেন এবং যিনি ছিলেন আমাদের শাকের ভাই, যেদিন রেকর্ডিং ছিল সেদিনও তার সাথে একটা অদ্ভুত টাইপের ঘটনা ঘটে গেছে। তো আমাদের প্রত্যেকের সাথেই কিছু কিছু ঝামেলা হয়েছে, সেই ঝামেলাগুলো না হয় বইমেলার জন্যই থাক, আপনারা আসলে হয়তো তখন কথা বলা যাবে সেই বিষয় নিয়ে, এখন সবাইকে বলতে চাচ্ছি না, যাতে যাতে সিডি তাদেরকে বলা যেতে পারে। ওকে ফাইন, আমরা সিডির মধ্যেও কিন্তু কিছু মানে বলা আছে কিছু ব্যাপার, এবং সেই সিডিতে যে মানুষগুলো রয়েছে এখনো পর্যন্ত যে ঘটনাগুলো সবচাইতে বেশি জনপ্রিয় এবং সবচাইতে বেশি যে ঘটনাটি জনপ্রিয় হয়েছে সেই ঘটনাটি জুজু স্টোরি, সুতরাং তাকেও আপনারা কিন্তু সিডিতে পেয়ে যাবেন। আমরা কোনো এপিসোডই আর কখনো জুজুর ঘটনাটি যিনি বলেছিলেন কৌশিকবে আমরা তাকে নিয়ে আসিনি, বাট আমরা যখন সিডি রেকর্ডিং ছিল সেই সময় আমরা তাকে নিয়ে এসেছি এবং আমরা ঠিকই করে রেখেছিলাম যে এই এপিসোডটি আর কখনো কোনোদিন রেডিও ফুর্তিতে শোনা যাবে না। যাই হোক, আরও একবার জানিয়ে দিই কীভাবে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutasam@radiofurti.fm, হুইচ ইস bhutasam@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো সরাসরি আপনারা লিখে না পাঠিয়ে সরাসরি রেকর্ড করে আপনি আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনা শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
থ্যাংক ইউ রাসেল ভাই, আমি হাদি ধানমন্ডি থেকে সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমার ঘটনাটা বেসিক্যালি গাজীপুরের কোন একটা জায়গাটার নাম স্পেসিফিকলি বলতে চাচ্ছি না। আমি মূলত আর্কিটেকচার স্টুডেন্ট, তো ট্রেনিং পারপাসে আমার এখানে 4 মাস 19 দিন ছিলাম। তো আগে যে জায়গাটা একটু বর্ণনা দিই, বিল্ডিংটা 4 তলা একটা বিল্ডিং এবং যেই জায়গাটাতে বিল্ডিংটা বানানো হয়েছে আগে শোনা যায় যে আগে ওই জায়গাটাতে শ্মশান ছিল আর কি। তো ওখানে মোটামুটি আমরা ছিলাম অনেকেই স্টুডেন্ট, সবাই ট্রেনিং পারপাসে গিয়েছিলেন। তো আমি ছিলাম মূলত 3 তলায়। তো ঘটনাটা রাতের ঘটনা, যথারীতি খেয়ে দিয়ে ওই দিন রাতে ঘুমাতে গিয়েছি, প্রচণ্ড শীত ছিল তখন এবং ওদিকে শীতটা একটু বেশিই পড়ে। তো যথারীতি রাতের বেলা আমি ঘুমাচ্ছিলাম, ঘুমের মধ্যে হঠাৎ করে আমার পায়ে কিছু একটা টাচে আমার ঘুম ভেঙে যায়। এবং রুমে আমরা বলে রাখা ভালো যে আমরা ঘুমাতাম আটজন এক এক রুমে, প্রতিদিন আটজন আটজন করে খাট ছিল এবং প্রতি খাটের মাঝখানে মিনিমাম 4-5 হাত ডিস্টেন্স ছিল। তো অন্ধকার, আমার পায়ে টাচ পেয়ে ঘুম ভেঙে গেল। আমি উঠে সাথে সাথে কম্বল থেকে বের হয়ে দেখার চেষ্টা করলাম যে কে আমার পায়ে টাচ করলো। তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না, বেড সুইচ ছিল, বেড সুইচ প্রেস করে লাইটটা অন করলাম, অন করে দেখলাম কেউ নেই। ঘুমের ঘোরে আসলে অতটা খেয়ালও করা হয়নি এবং আমি ওইটাতে কিছু চিন্তাও করি না যে এটা প্যারানর্মাল কিছু একটা বা অন্য কিছু। আমি নর্মালি আমার পাশের বেডে গিয়ে ওকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এরকম পায়ে টাচ করলো কে? ও বলতেছে না, ও তো ঘুমাচ্ছে, সে অঘরে ঘুমাচ্ছে। এবং ভালো করে দেখলাম যে সবাই মোটামুটি অঘরে ঘুমাচ্ছে, কেউই আসলে পায়ে টাচ করা বা এরকম কাজ কাজ করার মতো পরিস্থিতিতে নেই আর কি, সবাই ঘুমাচ্ছে। আমি বের হয়ে আবার করিডোরটা একটু দেখলাম যে কেউ টাচ করে আবার করিডোরে গিয়ে দাঁড়ায় থাকলো কিনা দুষ্টুম করে, দেখলাম না আসলে কেউ নেই, কমপ্লিটলি সবাই ঘুমাচ্ছিল আর কি। তো আবার আমি বেডে আসলাম, হয়তো ভাবলাম আমি হয়তো বা স্বপ্ন দেখেছি বা আমি ভুল কিছু চিন্তা করছি। আবার বেডে আসলাম, এসে যথারীতি দেখলাম টাইম তখন 2:35 বাজে। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম, একটু চিন্তা হচ্ছিল যে কি হলো ব্যাপারটা। তো ঘুমানোর চেষ্টা করলাম কম্বলের নিচে, আবার আমি আমার অভ্যাস হচ্ছে মাথাটাও একদম কম্বল দিয়ে ঢেকে তারপরে ঘুমাই, একটা ছোটবেলা থেকে অভ্যাস আমার। তো হঠাৎ আমার যখন একটু ঝিমুনি ভাব চলে এসেছে তখন আবার আমি পায়ে টাচ পেলাম, এবং টাচটা এরকম যে মানে আমার কম্বলের উপর দিয়ে আমার পায়ে কেউ দুবার টাচ করছে, হয়তো বা কেউ আমাকে ডাকছে এই টাইপের কিছু একটা। তা আমি এবারে সাথে সাথে বের হই না কম্বল থেকে, আমি ওয়েট করছিলাম যে আরেকবার টাচ করবে, কেউ ডিস্টার্ব করলে তো আরেকবার টাচ করবে রেসপন্স না দেখে, আরেকবার টাচ করলে তখন দেখবে যে কে এটা। তখন আমার মাথায় আসলে অন্য কোনো চিন্তা ভাবনা আসে না। এরপরে সবাই ঠিক 45 মিনিট অথবা 45 সেকেন্ড, সরি 45 সেকেন্ড অথবা 1 মিনিট পরে আমার পায়ে আবার সেম দুবার টাচ হলো, এবং এবার আমি সাথে সাথে কম্বল থেকে বেরিয়ে গেছি লাফ দিয়ে। বেরিয়ে বেশ সুইচ হাতের কাছে ছিল এবং সাথে সাথে লাইট অন করছি, তো জাস্ট লাইক 5-6 সেকেন্ড বা 3-4 সেকেন্ড এবং আই ওয়াজ কমপ্লিটলি শকড, যখন আসলে কেউ ছিল না, একবার কেউ নেই, টোটাল রুমে সবাই ঘুমাচ্ছে, মানে কোনো কিছু চিহ্ন নেই। আমি খুবই ভয় পেয়ে গেলাম, দেখতে গেলাম তখন আসলে আমি আসলে চিন্তা করতে পারছিলাম না এটা কি হলো আসলে আমার সাথে। আমি অনেকক্ষণ বোঝার চেষ্টা করলাম কি হলো ব্যাপারটা, ভালোভাবে চিন্তা করে দেখলাম যে না আসলে আমার পাশের যে খাট, ওই খাটে গিয়ে মশারি খুলে ভিতরে ঢুকে শুতে গেলে ওটা বোঝা যাবে, অন্য কোনো চিহ্ন অ্যাটলিস্ট পাওয়া যাবে। বাট আসলে মানে আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে কি হয়েছে। এরপরে আমি খুবই ভয় পেয়ে গেলাম। আমি আবার আবার ওখানে আমার আমাদের ওখানে নিয়ম ছিল যে আসলে ঘুমানোর টাইমে লাইট জ্বালিয়ে রাখা যাবে না, আমি বাধ্য হয়ে লাইট বন্ধ করে আবার কম্বলের নিচে ঢুকে চুপচাপ শুয়ে রইলাম। তখন আমার ওইখানে যে প্রচলিত ঘটনাগুলো, কিছু ঘটনা প্রচলিত ছিল, সব ঘটনাগুলো আমার মনে হতে লাগলো, বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি সেগুলি মনে হতে লাগলো, এবং ভয় জেগে বসলো আমাকে। এবং এক পর্যায়ে ভয় পেয়ে আমি ওখানে কম্বলের নিচে ভয় পেয়ে চুপচাপ শুয়েছিলাম, কতক্ষণ হয়েছে জানি না মাঝখানে। এরপর আমি হঠাৎ শুনলাম আমার চারপাশে কেউ হাঁটছে, এবং এই হাঁটাটা আমাদের মতো নর্মাল কোনো মানুষের হাঁটা হতে পারে না, খুবই খুবই হেলদি টাইপের কারো হাঁটা, এবং হাঁটার আওয়াজটা হচ্ছিল থপ 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 করে, মানে হেলদি কেউ যদি একদম অনেক হেলদি কেউ যদি পা দিয়ে মেঝেতে আঘাত করে এই টাইপের আওয়াজ। এবং আমার খাটটা দেয়ালের সাথে লাগানো ছিল একদম, তো আমি আওয়াজ পাচ্ছিলাম কেউ একজন আমার খাটের চারপাশে ঘুরছে, যেটা আসলে কোনোভাবেই সম্ভব না, পিছনের দিকে তো দেয়ালের এখান দিয়ে তো ঘোরা আসলে সম্ভব না। আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং ভয়ে আমি কম্বল থেকে বের হতে পারলাম না, ওয়েট করতে থাকলাম যে শব্দ আসলে কখন থামে বা শব্দ থেমে যাবে তারপর আমি বের হব, কিন্তু শব্দ থামছে না। এক পর্যায়ে আমি হাত দিয়ে হাতে বেড সুইচটা নিয়ে লাইটটা অন করলাম যে হয়তো বা লাইট অন করলে চলে যাবে বা এই টাইপের কিছু একটা লাইট, কিন্তু লাইট অন করার পরেও আওয়াজ চলতেছে। আমি খুবই ভয় পেয়ে গেলাম, একটা মানে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে ভিতরে পড়ে গেলাম, আসলে বলে বোঝানো যাবে না পরিস্থিতি কিরকম ছিল। এরপরে আমি অনেক সাহস করে কম্বল থেকে উঠে বেরোয় বসলাম, এবং বসার সাথে সাথে আওয়াজটা কমপ্লিটলি গায়েব হয়ে গেল, কিচ্ছু ছিল না, এখানে কোনো আওয়াজ নেই, সব বন্ধ। আমি মনে করলাম যে আমি হয়তো বা হ্যালুসিনেট করছি, এই জন্য আমি করলাম কি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হলাম, হাত মুখে পানি দিলাম, তো রুমের লাইটটা জ্বালিয়েই ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম থেকে বেরোয়ার একদম সাথে সাথে আমি দেখলাম কেউ একজন আমার খাটের পাশ থেকে দরজা দিয়ে বেরোয় গেল, সাই করে একদম মুহূর্তের মধ্যে বেরোয় গেছে, কালো কালো কিছু একটা দেখলাম আর কি, আমি চলে গেছে। তা আমি দৌড়ে পিছন পিছন বের হয়েছি, আমি চিন্তা করছি কেউ হয়তো বা আসলেই ফাইজলামি করতেছিল, সে বেরোয় চলে গেল এইমাত্র। তা আমি জাস্ট বেরোলাম, বেরোয় দেখলাম একটা মানুষ আকৃতির মধ্যে, মানুষেরই হাইট হবে, নর্মাল একটা মানুষের হাইট হবে, সে কালো চাদর দিয়ে সম্পূর্ণ মোড়ানো, একদম পা থেকে মাথা পর্যন্ত, করিডোরের আলোতে দেখা যাচ্ছিল, করিডোরের লাইটের আলোতে, যে সে করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে, এবং করিডোরটা ছিল প্রায় আপনার 25-30 ফিট লম্বা বা আরও বেশি হতে পারে, আমি আসলে এক্সাক্ট বলতে পারবো না, বাট সে করিডোরের একদম শেষ মাথায় দাঁড়িয়ে মাথা নিচু করে মাথা নাড়ছে, আমরা না বলার সময় যেরকম মাথা নাড়ি ওই টাইপের, সে নিচের দিকে তাকিয়ে একদম নিচের দিকে মাথা করে সে মাথা নাড়ছে, এবং ওই করিডোরের শেষ মাথায় এত কম সময়ে আসলে কোনো কিছুর পক্ষে যাওয়া সম্ভব কিনা আমার আসলে আইডিয়া নেই। তো আমি আর সামনে আগানোর সাহস পেলাম না, আমি সাথে সাথে নিচে চলে গেলাম আমাদের ট্রেইনারের রুমে, ট্রেইনারকে ব্যাপারটা বললাম, উনি আমার সাথে উপরে আসলেন লাইট নিয়ে, খুঁজলেন চারদিকে, সব জায়গায় খুঁজলাম, বাথরুম রুম সব জায়গায় খুঁজলাম, কোথাও কিচ্ছু পেলাম না, কোথাও সবাই ঘুমোচ্ছে, কেউ কোথাও কারো কোনো সাইন নেই এরকম কারো কোনো, সবাই ঘুমোচ্ছিল, অঘরে ঘুমোচ্ছে। তো রাসেল ভাই এরপরে ওইখানে আরও ছোটোখাটো কিছু ঘটনা ঘটে, কিন্তু এরপরে ওইখানে আমি ট্রেনিংটাও কমপ্লিট করতে পারিনি, 4-5 দিনের মাথায় চলে আসি। তো রাসেল ভাই আসলে এর কোনো লজিক আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি, খোঁজার চেষ্টাও করিনি, আর এরপরে এরকম কিছু আমার সাথে আর ঘটেও নি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা, ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা বেশ কিছু SMS পেয়েছি অলরেডি, সেই SMS গুলো আমরা পড়তে চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি যে দালি SMS করেছেন আজিমপুর থেকে, এবং তিনি বলছেন যে আচ্ছা আমার ভয় লাগে কিনা এটা জিজ্ঞেস করছেন, হ্যাঁ অবশ্যই অফকোর্স আমি ভয় পাই, এবং তিনি বলছেন যে কেমন আছো, নিশ্চয়ই ভালো, আমার আমরা সবাই এটা শুনছি, এবং আচ্ছা ইউ আমার একটা SMS ও পড়ো না, আচ্ছা ইউ আমার একটা SMS, আচ্ছা মানে আমি আপনার একটা SMS ও পড়ি না, এটা মিন করছি আর কি। ওকে আজকে আচ্ছা আজকে না পড়লে তিনি SMS দিবেন না, আমি দালি আমি খুবই লাকি যে সবাই যারা এখানে SMS পাঠান, অনেকের SMS পড়া হয় না, কিন্তু সবাই যদি একই SMS করতে তাহলে আমার খুব বিপদে পড়তে হতো, বাট সবাই সেটা করেন না। আমি আপনার SMSটা পড়ে ফেললাম, আজ হয়তো আরও অনেকের SMS এই মুহূর্তে আসছে এবং সেটা আমি মিস করে গেলাম, কিন্তু আপনি নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারবেন। অয়ন আমাদের SMS করেছেন খুলনা থেকে, এবং তিনি বলছেন তার SMSটা পড়তে, আগে কখনো পড়িনি, এবং তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা অসম ছিল, এবং তিনি খুলনায় আছেন, তো সিডিটা তিনি কিভাবে পাবেন সেটা তিনি জানতে চেয়েছেন। আচ্ছা সিডিটা কিন্তু বইয়ের সাথে থাকছে। আমাদেরকে মাহবুব সাভার থেকে লিখেছেন যে ভাই আমি একজন সিকিউরিটি এবং অফিস বন্ধ, আমি আচ্ছা আমি নাইট ডিউটি করছি এবং ভূত FM শুনছি, আর আমাকে আবার ভয় লাগছে। ভাই আপনার তো ভয় লাগবে চলবে না, আপনি আছেন বলেই সবাই শান্তি মতন ঘুমোতে পারছে, তো আপনি যদি ঘাবড়ে যান তাহলে কিন্তু অন্য সবার অবস্থা, খুব ঘুম হারাম হয়ে যাবে। ওলি আমাদের সোনারগাঁ থেকে SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে যে ভাই গতকাল 13 নম্বর অশুভ সংকেত বইটা আমি কিনেছি, এবং বইয়ের সবগুলো ঘটনা নিয়ে একটা এপিসোড করা যায় কিনা এই প্রস্তাব তিনি রেখেছেন, আমি জানিয়ে দিলাম আমাদের কর্তৃপক্ষকে, এবং আশা করছি যে আমরা এরকম একটা প্ল্যান করতেই পারি, দেখা যাক কী হয়। আমাদেরকে আরও অনেকে SMS করছেন, সজীব আমাদের SMS করছেন, যারা এতক্ষণ ধরে শুনছিলেন এই বইয়ের কথাগুলো এবং বুঝতে পারছেন না, তাদেরকে বলি যে ভূত FM থেকে 2টো বই প্রকাশ করা হয়েছে এই বছরে, এবং সব গল্পগুলো যে খুব ঘটনাগুলো সেই বইয়ে স্থান পেয়েছে সেগুলো সবই আমাদের অতিথিরা 2013 সালে যেগুলো রেডিও ফুর্তিতে এসে শেয়ার করেছেন, তার মধ্যে থেকে সবচাইতে সেরা ঘটনাগুলো সেখানে স্থান পেয়েছে। তো আপনি এই বইটা কালেক্ট করতে পারেন 359 নম্বর স্টল বর্ষা দুপুর এবং বর্ষা দুপুরে 365 নম্বর স্টলে গিয়েই আপনি বইমেলা থেকে এই বইটা কালেক্ট করে ফেলতে পারেন। এবং আমরা কিন্তু এই বই দুটোর নাম বলে দিই, বই দুটোর নাম হচ্ছে একটা 13 নম্বর অশুভ সংকেত এবং আরেকটি হচ্ছে ভয়ের কবচ। তো এই দুটো বই আপনি পেতে পারেন সরাসরি বইমেলায় গিয়ে। এবং এই বই দুটোর সাথে থাকছে একটা আকর্ষণীয় সিডি, যে সিডিতে যে এপিসোডটি রয়েছে সেই এপিসোডটি কোথাও কখনো কোনোদিন প্রকাশ করা হয়নি এবং রেডিও ফুর্তিতে কখনো প্রকাশিত হবেও না। রেডিও ফুর্তিতে কোনোদিন এই এপিসোডটি যাবে না এবং মানে আগে কখনো বাজেনি, এখন এবং ভবিষ্যতেও বাজবে না। আর এখানে রয়েছে আপনাদের স্পেশাল মানুষরা কালকে ভূত আসামের এই বই দুটো পেতে। এবং এই বই দুটোর যদি প্রকাশনা উৎসবে মানে এই বই দুটোর আপনি যদি মানে মোড়ক উন্মোচনে যদি আপনি থাকতে চান তাহলে চলে আসুন বইমেলায় 3টার সময়। আমি সহ আরও ভূত আসামের সবাই, আমি মাসুম তো থাকবই, আরও অনেকেই থাকবেন, সুতরাং সবার সাথে দেখা হবে, কথা হবে। আমাদেরকে এছাড়াও এস এম এস করছেন সাব্বির খুলনা থেকে, এছাড়াও পিয়াস আমাদের এস এম এস করছেন জামালপুর থেকে, আমাদেরকে টাইম খুলনা থেকে এস এম এস করছেন আমাদেরকে ভূত অ্যানি, এবং এস এম এস করছেন আমাদেরকে সাকিব রাজশাহী থেকে, সাকিব এস এম এস করেছেন। এছাড়াও এস এম এস আচ্ছা তিনি বলেছেন যে রাজশাহী থেকে তিনি ঘটনা কালেক্ট করবেন, অফকোর্স করবেন, আপনি যদি পারেন তাহলে তো এটা মানে বলার অপেক্ষায় রাখেন। আর আমরা তো চাই সবসময় যে ঘটনা কালেক্ট করে আমাদের পাঠান। তামান্না আমাদের এস এম এস করছেন এবং তিনি বলছেন রাজশাহীতে কীভাবে বইগুলো পাবো, তার বইগুলো এটা আমি ইত্যাদি উত্তর দিয়েছি, তারপর আরও একবার বলছি যে বইগুলো এবং সিডিটা কীভাবে পাবেন সেটা আমরা খুব দ্রুতই আপনাদের জানিয়ে দিব। আপনারা ভূত এফএমের মাধ্যমে জানবেন আমাদের ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে, সুতরাং চিন্তার কোনো কারণে লিঙ্ক লিখুন। আমাদের এস এম এস করেছেন লাইট বন্ধ করে ভয়ে শরীর তার কাঁপছে, এটা তিনি লিখেছেন। আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি স্পেস লিখেছেন, আপনার নাম লেখার পরে স্পেস মানে কি আপনি স্পেস বারটা টিপলে কিন্তু হবে, মানে স্পেস টাইপ করা লাগবে না আর কি। তো যাই হোক, আমাদেরকে এস এম এস করেছেন নাজমুল পিরোজপুর থেকে, এছাড়াও সাইদ আমাদের এস এম এস করেছেন এবং তিনি বলছেন প্রথম অসম। রাতুল হাসান আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদের সাদাব সেগুন বাগিচা থেকে। আমাদেরকে কানিস এস এম এস করেছেন, কানিস টুম্পা শোভা তারা খুব ভয় পাচ্ছেন সেটা জানিয়েছেন। আমাদেরকে এস এম এস করেছেন তানভীর নরসিংদী থেকে, এছাড়াও আমাদের এস এম এস করেছেন সুহা ঢাকা থেকে এবং তিনি প্রথম স্টোরিটা বেশি পছন্দ করেছেন এবং তিনি কিছু ঘটনা আমাদের পাঠালেন। ভূত এফ এম @radiofurti.fm এটা মনে রাখতে হবে, bhwtfm@radiofurti.fm এখানে পাঠিয়ে দেবেন। এবং আমাদের কিন্তু যে বিভিন্ন আপনি ইন্টারনেটে সার্চ দিলেই আমাদের মেল অ্যাড্রেস পেয়ে যাবেন কিন্তু, সুতরাং এটা চিন্তার কোনো কারণ নেই। যদি অনেকে স্পেলিং নিয়ে হয়তো চিন্তা করেন, অনেকে আমাদের লেখেন যে অনেকদিন ধরে ঘটনা পাঠাচ্ছি যাচ্ছে না, স্পেলিংটা নিয়ে অনেক ঝামেলা, এটা কিন্তু আপনি ইন্টারনেটেও পাবেন, মানে জাস্ট গুগলকে জিজ্ঞেস করলেই হবে আর কি। আমাদেরকে এহতেসাম এস এম এস করেছেন আমাদেরকে সালমান, এস এম এস করেছেন জিহাদ, এছাড়াও সোমি আমাদের এস এম এস করেছেন আমাদেরকে হিমায়ত, আমাদের এছাড়াও ইসরাত এস এম এস করেছেন বরিশাল থেকে, রিফাত আমাদের এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি অভিষেক সিলেট থেকে, সুহাগ আমাদের এস এম এস করেছেন, সিয়াম এস এম এস করেছেন ইথিকা, এছাড়াও ঢাকা থেকে পূজা আমাদের এস এম এস করেছেন, আনিশা মগবাজার থেকে আমাদের এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আরও সিফাত, আরও অনেকে নীরব মৃধা এস এম এস করেছেন আমাদেরকে সাদ্দাম সহ আরও অনেকে। যাই হোক, আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI করতে, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। একটা ছোট্ট বিরতি নিতে হবে আমার এবং বিরতির পরে আবার ফিরে আসছি, খুবই ছোট বিরতি, ফিরে আসছি এখনই, তো আমার সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
This track was downloaded from fusionbd.com.
ঘড়িতে সময় রাত 12:48, আমি রাসেল আছি, সাথে রয়েছে আমাদের আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরও একবার একুশে ফেব্রুয়ারি, যদিও আজকে 22 তারিখ পড়ে গেছে কিন্তু সেই আমেজটা এখনো রয়ে গেছে এবং আমরা শুরু করেছিলাম যেহেতু 21 তারিখেই, তো অমর 21 ফেব্রুয়ারির অভিনন্দন, শুভেচ্ছা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে। এবং আমাদের চরম অহংকারের দিন 1952 সালে, যারা বুকের তাজা রক্ত ঝেড়ে দিয়ে অর্জন করেছিল, রক্ষা করেছিল মাতৃভাষার গৌরব, তাঁদের প্রতি আরও একবার শ্রদ্ধা জানাচ্ছি বিনম্রভাবে। এবং যতদিন পর্যন্ত পৃথিবীতে 21 ফেব্রুয়ারি এই তারিখটি থাকবে, ততদিন পর্যন্ত মানুষ ফিরে যাবে তার শিকড়ের কাছে, মানুষ ফিরে যাবে তার ভাষার কাছে এবং নিজেকে উপলব্ধি করার সুযোগ পাবে বারবার। সো আমরা আসলেই এই দিনটি আমাদের চরম অহংকারের একটা দিন এবং এখন 21 ফেব্রুয়ারি শুধু আমাদের নয়, একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বের সব ভাষাভাষী মানুষের। আমরা চলে যাচ্ছি আরও একটা ঘটনায়, আমাদের আরও একজন আমাদের প্রথম অতিথির কাছে, এবং প্রথম ঘটনাটি তার অনেক বেশি প্রশংসিত হয়েছে, দেখা যাক দ্বিতীয় ঘটনাটি কেমন হয়। আপনার নামটা প্লিজ আরও একবার বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব।
ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আমাকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য। হাই লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। আসলে আমার সেকেন্ড যে স্টোরিটা, এটা আমাকে শেয়ার করেছে নুরুল ইসলাম আঙ্কেল। তো ঘটনাটি আমাদের পুরনো ঢাকার আজিমপুর গোরস্থানকে নিয়ে। তো আমি ঘটনাটা বলার আগে বলে রাখি, তো ওই আজিমপুর কবরস্থানের যারা পুরাতন স্টাফ যারা রয়েছেন, তারা অবশ্যই যার সাথে ঘটনাটা ঘটেছে আমি যেটা বলবো তাকে অবশ্যই সবাই চিনেন। তো তার নাম হচ্ছে সোনা মিয়া। তো তার সাথে আমি সরাসরি সোনা মিয়ার ঘটনায় চলে যাই। তো ওনার পেশাটা ছিল এরকম যে অনেক সময় দেখা যেত যে অনেক জায়গায় মানুষ মারা যাওয়ার পর গোসল করানোর লোকজনের ব্যবস্থা করতে পারতেন না, বা অনেক মেডিকেল কেসের বিভিন্ন লাশ টাশ আসতো কবরস্থানে, তো তাদেরকে আমাদের আজিমপুর কবরস্থানের ভিতরেই গোসল করানো হতো। আমাদের এখনকার যে স্ট্রাকচার তো রয়েছে, যেখানে জানাজা ঘরটা আছে তার পাশে, তার যাওয়ার সময় কবরস্থানে ঢোকার পর হাতের ডান দিকেই পড়ে সেই লাশ গোসল করার স্থানটা, এবং বাম দিকে হচ্ছে জানাজার স্থান। তো সোনা মিয়া যিনি, উনি পেশায় লাশ গোসল করাতেন কবরস্থানের ভিতরে, এবং তিনি দীর্ঘদিন যাবৎ এই পেশায় ছিলেন। তো একদিন বিকেলের একটু পরে হবে, ঠিক সন্ধ্যার আগের ঘটনা, উনি আমাদের কবরস্থানে ঢোকার সময় হাতের বাম দিকে একটা দোকান রয়েছে যেখানে বিভিন্ন সাইনবোর্ড লেখানো হয়, বিভিন্ন কবরস্থানের বিভিন্ন কবরের নেম প্লেট যেখানে লেখা হয়, তার পাশে পানের দোকান ছিল। তো উনি সেখানে বসে পান খাচ্ছিলেন, তো পান খাচ্ছিলেন উনি বসে বসে পান খাচ্ছিলেন। তো এই সময় দুজন লোক আসে তার কাছে, তো এসে বলে যে এরকম তাদের একটা লাশ রয়েছে যেটাকে গোসল করানো হবে, এবং তারা সেটা তাদের এলাকায় গোসল করতে পারেনি। তো এটা বলার পর ওই সোনা মিয়াকে বলার পর সোনা মিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আপনার লাশ কোথায় রাখছেন? তখন উনি বলে যে জানাজার স্থানের পাশেই, লাশ যেখানে গোসল করে সেই রুমটার পাশে রাখা হয়েছে। তো উনি বলে, আচ্ছা ঠিক আছে, আপনার জানাবে আসতেছি। তো উনি ওইখানে থেকে কিছুক্ষণ পর সেখানে চলে যান। তো উনি লাশ যখন গোসল করতেন, তো ওনার সাথে দুজন অ্যাসিস্ট্যান্ট থাকতেন, তো সেদিন কেউ ছিল না, উনি একাই ছিলেন, বসে অলস সময় কাটাচ্ছিলেন, তখন ওনারা আসে। ওনারা আসার পর যখন ওনাকে বলে লাশটা গোসল করতে হবে, তো উনি ওই রুমটায় ঢুকেন। তো রুমটার বর্ণনা আমি একটু দিয়ে নিই, সেটা হচ্ছে জানাজা ঘরের পাশের ডান পাশের ঘরটি হচ্ছে লাশ গোসল করা ওই রুমটার মধ্যে। তো রুমটা মোটামুটি বড়, এবং পাশে একটা ডাস্টবিনের মতো একটা জায়গা আছে যেখানে লাশের যে জামা কাপড় পরা থাকে সেগুলো ফেলা হয়। তো সেই জায়গা নিয়ে বিভিন্ন প্রচলিত বিভিন্ন ঘটনা আছে, সেগুলো পরে কখন আসলে আবার শেয়ার করা যাবে। তো তখন যখন উনি সেই রুমটার ভিতরে ঢুকেন, তো রুমটার ভিতরে ঢুকার পর রাসেল ভাই গোসল করার সময় বেশ কিছু নিয়মকানুন থাকে। তো উনি রুমের মধ্যে আগরবাতি জ্বালান, তো জ্বালিয়ে উনি লাশটাকে যখন গোসল করায়, তো তখন সাবান গুলিয়ে একটা পানি করা হয়, তো সেই পানিতে দিয়ে লাশটাকে গোসল করানো হয়, কয়েক বালতি পানি থাকে। তো উনি সাবান গোলাচ্ছিলেন, তো একটা পর্যায়ে ওনার হাত থেকে সাবানটা নিচে পড়ে যায়। তো সাবানটা নিচে পড়ে যাওয়ার পর উনি যখন সাবানটা মানে কুড়িয়ে নিয়ে আসেন, তো এর মাঝখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, তো লাশটা উপর করে শোয়ানো ছিল। একটা মানুষ নর্মালি খাটে শুলে যেরকম একটা লাশকে যেভাবে রাখা হয় খাটের মধ্যে, ওইভাবেই রাখা ছিল লাশটাকে। তো উনি যখন সাবানটা হাতে নিয়ে আবার পিছনের দিকে ফিরে তাকালেন, আসলে উনি যেটা দেখেন, যেটা দেখে উনি সম্পূর্ণ ঠান্ডার হয়ে যান। ওনার এত বছরের পেশাগত জীবনে যেটা ওনার সাথে কখনো ঘটেনি এরকম কোনো কিছু, উনি দেখেন যে লাশটা খাটের মধ্যে মানে বসে আছে, শোয়া থেকে উঠে বসলে যেরকম দেখায় সেরকম হয়ে তার দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার সঙ্গে সঙ্গে রাসেল ভাই, উনি খুবই সাহসী মানুষ, যেহেতু উনি লাশ গোসল করেন, ওনার এমনিতে অনেক সাহস ছিল, কিন্তু উনি খুবই ভয় পেয়ে যান, কিন্তু উনি ভয়টা প্রকাশ করতেছিলেন না। তো সাডেনলি ওই সময় কারেন্টটা চলে যায়, তো কারেন্টটা চলে যাওয়ার পর ওই রুমের মধ্যেই এই পাশে একটা জায়গায় মোমবাতি এবং ম্যাচ ট্যাচ এগুলো রাখার স্থান ছিল। তো উনি এটা দেখার পর যখন কারেন্টটা সঙ্গে সঙ্গে চলে যায়, তিনি তার হাতে, তার কাছে একটা ম্যাচ ছিল, তো তিনি ওই ম্যাচটা জ্বালিয়ে যখন মোমবাতিটা ধরে তার সামনে নিয়ে আসেন, তো রাসেল উনি তখন যেটা দেখেন সেটা হচ্ছে লাশটা দিয়ে একটু আগে যে খাটের মধ্যে উঠে বসছে, তো বসার থেকে একটা মানুষ যদি আবার ওই স্থানে যদি শুয়ে পড়ে বা তাকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়, তো সে দেখা যাবে যে পড়লে হয়তো ডান পাশ বা বাম পাশ কোনো একদিকে কাত হয়ে থাকবে। তো উনি যেটা দেখেন যে লাশটা ঠিক পড়ে ডান দিকে কাত হয়ে আছে এবং তার দুইটা হাত খাটের বাইরে। তো উনি দেখলেন যদি লাশ উঠেই না বসতো তাহলে লাশ ডান পাশে কাত হওয়ার কথা না, এবং উনি যেটা দেখছেন যে লাশ উঠে বসছে তার মানে উনি ঠিকই দেখেছেন। এবং উনি যখন মোমবাতি জ্বালানোর পর উনি যেটা দেখলেন সেটা ছিল যে লাশটা ডান দিকে কাত হয়ে খাটের মধ্যে, মানে দেখলে মনে হবে যে কেউ একে ফেলে রাখছে এরকম একটা অবস্থা, এবং ওনার দুইটা হাতই খাট লাশের যে খাটটা ছিল তার থেকে বাইরে। তো উনি এটা দেখার পর উনি মোমবাতি জ্বালিয়ে ওনার যে কাজটা থাকে উনি কাজটা করতে থাকেন। তো এর মাঝখানে উনি একবার বাইরে আসেন, ওই লাশ যে ধোয়ার যে রুমে দরজাটা ওটা তো নর্মালি লাগিয়েছিল, তো ওটা উনি খুলে বের হন এবং বের হয়ে ওনার রিলেটিভ যারা যারা থাকেন ওদের সাথে কথাবার্তা বলে উনি আবার যান ভিতরে। উনি ভিতরে গিয়ে লাশ ধোয়াটা সম্পূর্ণ শেষ করে। তো শেষ করার পর আসল ভাই যখন উনি বাসায় চলে আসেন তো মানে সেদিন থেকে হচ্ছে তার মানে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান এবং এই অসুস্থতায় উনি প্রায় আপনার বছর খানেক ভুগেন। ঘটনাটি আজ থেকে প্রায় 7 কি 8 বছর আগের ঘটনা। তো উনি এরকম অসুস্থতায় ভুগতে ভুগতে একটা সময় আসল ভাই উনি মারা যান। তো যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন নূর ইসলাম আঙ্কেল, উনি বলেছেন যে আজিমপুর কবরস্থানে যারা পুরাতন স্টাফ যারা আছে তারা সবাই এই সুনামিয়াকে চিনে। আসল ভাই এই ছিল আমার সেকেন্ড স্টোরি।
ওকে, আপনার আরেকটা ঘটনা মনে হয় আছে?
জি আসল
ভাই, আমরা শুনে ফেলি ঘটনাটি।
আচ্ছা আসল ভাই, এই ঘটনাটি আমাকে শেয়ার করেছে যিনি তার নাম হচ্ছে মাহমুদ ভাই। তো মাহমুদ ভাই হচ্ছেন একজন আলেম। তো উনি আলেম হওয়ার আগে উনি হেফজ কমপ্লিট করেছেন। তো ওই ওই সময় উনি আরেকটা মাদ্রাসায় পড়তেন। তো আমি সঙ্গত কারণে সেই মাদ্রাসাটার নাম বলতে চাচ্ছি না, উনি আমাকে বলতে বারণ করেছেন। তো সেটা ছিল ঢাকার বাইরে কোনো একটা জায়গায়। তো এই প্রতিটা মাদ্রাসারই হেফজখানার বেশ কিছু নিয়ম থাকে, যে সেটা হচ্ছে যে সকল স্টুডেন্ট যারা পড়া মনে রাখতে পারতো না তাদের জন্য স্পেশালি এই নিয়মটা ছিল যে তারা তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ শেষ করে ঠিক ফজরের নামাজের আগ পর্যন্ত পড়াশোনা করবে যার যার রুমে। তো মাহমুদ ভাই যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, ঘটনা তার বন্ধুর সাথে ঘটে। তো একদিন রাতের কথা। তো এবং আরেকটা নিয়ম ছিল যে সেটা হচ্ছে যে মাদ্রাসা রাতে যদি কেউ টয়লেটে যায় তো যাতে পাশের কাউকে নিয়ে যায় সাথে করে। তো এটা বেশ সবগুলো মাদ্রাসারই একই নিয়ম। তো সেদিন রাতে ঠিক 12:30 কি একটা হবে মাহমুদ ভাইয়ের ফ্রেন্ডের টয়লেট আসে। তো ওনার পাশের বেডটাই ওনার ফ্রেন্ড শুতে এবং ওনারা ফ্লোরিং করে ঘুমাইতেন, একটা নর্মালি মাদ্রাসা যেভাবে সবাই ঘুমায় একটা রুমের মধ্যে। তো তার ফ্রেন্ডটা তাকে বলে যে মাহমুদ আমার তো টয়লেট আছে, তুই তো আমার সাথে চল। তো মাহমুদ ভাই প্রথম খুব একটু বিরক্ত হয় কিন্তু তারপর উনি ওনার সাথে যায়। তো ফ্রেন্ড ওনার ভালো ফ্রেন্ড ছিল মাদ্রাসা লেভেলে। তো উনি ওনাকে নিয়ে বের হয়। তো ওনাদের মাদ্রাসাটার বর্ণনা আমি একটু দিয়ে নিই, যে সেটা হচ্ছে যে মাদ্রাসাটার ওই বিল্ডিংটা মাত্র নতুন করা হয়েছে, ওনারা যে বিল্ডিংটার মধ্যে ছিলেন একতলা একটা বিল্ডিং, এবং ঠিক তাদের অপোজিটে টয়লেটটা ছিল, অনেকগুলো টয়লেট একসাথে ছিল। তো উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে রুম থেকে বেরোয় সেদিকে হাঁটা দেন। তো সেদিকে হাঁটা দেন মাঝখানে মাঠের মতো একটা প্লেস, তেমন একটা বড় না। তো মাহমুদ ভাই আর ওনার ফ্রেন্ড ওনারা দুজনেই দেখেন যে মাঠের ঠিক টয়লেটটার কাছাকাছি যাওয়ার ঠিক কিছুটা আগে যে কয়েকটা বিড়াল সেখানে মানে লাফালাফি করতেছিল। তো এটা দেখার পর মাহমুদ ভাই তার ফ্রেন্ডকে বলে যে দেখ এই দূরে বিড়াল দাঁড়ায় আছে কতগুলো। তো ওনার ফ্রেন্ড বলে যে কি তুই বিড়াল দেখে ভয় পাস, এটা কোনো ব্যাপার হইলো, দেখ আমি কি করি। তো এটা যখন বলে যে দেখ আমি কি করি, তো উনি মাহমুদ ভাই ফ্রেন্ড দৌড় দিয়ে গিয়ে একটা বিড়ালকে খুব জোরে একটা লাফি দেয়, এত জোরে লাফি দেয় যে রাসেল ভাই বিড়ালটা তার তাদের থেকে ঠিক 10 কি 15 ফিট বা তারও বেশি হবে ঘুরে গিয়ে ছিটকে পড়ে। তো বিড়ালটা সেখানে পড়ে, বিড়ালটা নর্মালি চলে যাওয়ার কথা সেখান থেকে, দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার কথা, কিন্তু সেই বিড়ালটা সেখান থেকে পালিয়ে না গিয়ে তাদের দিকে তাকিয়েছিল সেখান থেকে। তো তার ফ্রেন্ড যথারীতি টয়লেটে যায়। তো মাহমুদ ভাই বাইরে তারা ওয়েট করে, ঠিক 10 কি 15 মিনিট হবে এরকম একটা সময়, এই সময় ওই বিড়ালটা ওখানে দাঁড়িয়ে ছিল। মাহমুদ ভাই যেটা বলে যে উনি স্পষ্ট দেখতেছিলেন বিড়ালটাকে সেখানে দাঁড়া, এবং বাকি যে বিড়ালগুলো ছিল সেগুলো সব চলে যায় সেখান থেকে। তো ঠিক 10 কি 15 মিনিট পর তার ফ্রেন্ড চিৎকার দিয়ে রুম থেকে টয়লেট থেকে বের হয়, খুবই চিৎকার দিয়ে এবং খুব ভয় পেয়ে যায়। তখন মাহমুদ ভাই বলে যে কি হয়েছে তোর, তখন সে বলে যে এরকম আমি দেখছি ওনাদের যে টয়লেটের যে ভেন্টিলেশনের জন্য যে স্পেসটা ছিল সেখানটা একটু ফাঁকা একটা প্লেসের মধ্যে কিছু রডের কিছু গ্রিল দেওয়া ছিল, তো একটা বিড়াল বা ছোট কোনো প্রাণী সেখানে ঢুকতে পারবে। তো মাহমুদ ভাইয়ের ফ্রেন্ড বলে যে আমি দেখলাম বিকৃত একটা ফেসের কে জানি সে ওদিকে আমাদের তাকে আছে। তো এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তো মাহমুদ ভাই তাকে বলে যে স্যার এটা কোনো ব্যাপার না, চল চলে যাই, যেহেতু আবার তাহাজ্জুদের সময় আবার উঠতে হবে ঘুম থেকে। তো মাহমুদ ভাই তাকে নিয়ে রুমে চলে আসে এবং রুমে চলে আসে রুম লাগিয়ে দেয় এবং ভিতরে ঘুমিয়ে পড়ে দুজনে একসাথেই। তো যখন তাহাজ্জুদের সময় মাহমুদ ভাইয়ের ঘুম ভাঙে, তখন উনি সবার মানে সবার চিল্লাচিল্লিতে ওনার ঘুম ভাঙে যে রুমের মধ্যে খুবই স্বাভাবিক মতো ছিল, যে খুবই মানে হুড়ুলুস পড়ে গেছে যে কি রুমে কিছু একটা হয়েছে। তো উনি যখন রুম থেকে ঘুম থেকে ওঠেন উনি দেখেন যে ওনার পাশের যে ফ্লোরিং করা যে খাটটা ছিল যেখানে ওনার ফ্যান ঘুমাইতেন, উনি দেখেন সেই বেডটা মানে রক্তাক্ত অবস্থায় এবং ও তার যে ফ্রেন্ড তার কান দিয়ে এবং নাক দিয়ে মানে খুবই ব্লিডিং হইতেছিল, এবং যখন তার গায়ে কম্বল ছিল কম্বলটা সরানোর পর সবাই দেখে যে তার পেটের মধ্যে খুব বড় একটা কাটা দাগ ছিল এবং খুব বিশাল আকৃতির একটা কাটা দাগ ছিল, এক ইঞ্চির মতো হবে এরকম প্রশস্ত একটা কাটা দাগ ছিল তার পেটের মধ্যে। তো খুবই রক্তাক্ত অবস্থা। তো তার পরের দিন ওই ওখানে পুলিশ টুলিশ এসে অনেক ঝামেলা টামেলা হয়। তো ওই যে ছেলেটা মারা যায় মাহমুদ ভাইয়ের ফ্রেন্ড, তার বাবা মাও আসে, তার বাবা মা এসে বলে যে তার ছেলেকে এই মাদ্রাসারই কেউ হত্যা করছে। তো তখন সবাই, যেহেতু মাহমুদ ভাই ওনার খুব ভালো ফ্রেন্ড ছিল, তো সবাই ওনার বাবা মা প্রথমে ওনাকে সন্দেহ করে যে উনি হয়তো বা কিছু একটা করছে। তো মাহমুদ ভাই ওনার অনেক কিছু বলার পর ওনার বাবা মা যখন বিশ্বাস করে না, তখন মাহমুদ ভাই ওনাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে ঘটনাটা খুলে বলেন যে হুজুর এরকম রাতে যাওয়ার সময় এরকম একটা সমস্যা হয়েছিল, তখন ও একটা বিড়ালকে লাফি দিয়েছিল, তারপরে এই ঘটনা ঘটছে সকালবেলা। তখন সেই তাদের মাদ্রাসার যিনি বড় হুজুর ছিলেন, প্রিন্সিপাল যিনি ছিলেন, তিনি যে ছেলেটা মারা গেছে তার বাবাকে নিয়ে এবং মাহমুদ যে ছিল মাহমুদ ভাই তাদের দুজনকে নিয়ে তার একটা রুম ছিল সেখানে গিয়ে বসেন। এবং ওনাদের যে মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিলেন উনি ওনার ব্যক্তিগতভাবে উনি কিছু জিনকে পড়াতেন নিজের কাছে, তো উনি সবগুলো জিনকে ওই রুমে রাখান। এবং ওই রুমে মাহমুদ ভাই এর আগে মানে কাউকে ঢুকতে দেখেনি, ওই রুমটা শুধু ওনার ওই প্রিন্সিপালের পার্সোনাল একটা রুম ছিল। তো সেদিনে ওনার মানে সুযোগ পায় উনি ওই রুমটার ভিতরে ঢুকার। তো ঢুকার পর যখন একে একে উনি সবগুলো জিনকে ডাকতেছিলেন ওই রুমটার মধ্যে, মাহমুদ ভাই বলে উনি নিজে ছিলেন সেই রুমটার মধ্যে, তো প্রায় উনি 7 কি 8 জন লোকের গলা শুনতে পায় সেখানে। তার মধ্যে একজনের গলা ছিল খুবই বয়স্ক। তো যখন এই প্রিন্সিপাল হুজুর যখন সবাইকে জিজ্ঞেস করতেছিল যে এই কাজটা কে করছে, তখন সবচেয়ে বয়স্ক যে হুজুরটা ছিল উনি ওনার বয়স মাহমুদ ভাই পরে ওনার হুজুরের মুখ থেকে শুনে জানতে পারেন যে ওনার বয়স ছিল প্রায় 3,500 কি 4,000 এরকম হবে তার বয়স। তো সে বলতেছিল খুব কাঁপা কাঁপা কণ্ঠে, খুব মানে বয়স্ক বৃদ্ধ একজন লোকের কণ্ঠ, যে এরকম আমরা কয়েকজন সেখানে ছিলাম, ও যখন যাইতেছিল তো যাওয়ার সময় ও পাশ কেটে যেতে পারতো কিন্তু ও সেটা না করে সে আমাকে একটা লাঠি দিয়ে যায়, এবং আমি খুবই মানে উনি এতে খুব ক্ষিপ্ত হয়ে যায় তার উপর, এবং উনি চিন্তা করে যে তাকে মেরে ফেলবে। তো এই ঘটনা যখন সেই ছেলেটার বাবাকে বলা হয় তখন গিয়ে তিনি মোটামুটি আশ্বস্ত হন। আসলে এই ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা বেশ কিছু SMS পেয়েছি, সেই SMS আমরা পড়ে ফেলতে চাই। আমি দেখতে পাচ্ছি যে অনিকা আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন পরশ। আচ্ছা, অনিকা মিরপুর থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন পরশ। এছাড়াও মিরপুর থেকে আমাদের মেহেদী SMS করেছেন, মমি আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে আম্মান। এছাড়াও রবিউল আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূতফম। আমাদেরকে আমাদেরকে SMS করেছেন, এছাড়াও দেখেছি রাব্বি উত্তরা থেকে, আমাদেরকে নীল উত্তরা থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে আবু হানিফ। এছাড়াও আমাদেরকে নাসির SMS করেছেন, SMS করেছেন আমাদের ঈশান। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি পূর্ণি, আনন্দ আমাদের SMS করেছেন, এবং অনেকেই এক্সাম দেখতে পাচ্ছি, তারপরে অনেকে আমাদের সঙ্গে এখনো পর্যন্ত রয়েছেন। আপনারা মনে হয় একটা জিনিস অনেকেই খেয়াল করেছেন যে শুরুতে আমরা প্রতিদিনই একটা স্টোরি দিয়ে শুরু করি, যেটা আমরা পড়ি আর কি, একজন লিসনারের পাঠানো স্টোরি আমরা পড়ি। বাট এইবার এই উইকে আমি খুব ভালো কিছু অডিও ক্লিপ পেয়েছি, খুব ভালো কিছু মানে কি বলবো যে গেস্ট যাদেরকে আমরা নিয়ে আসতে পেরেছি সেরকম ঘটনা পেয়েছি। বাট আমি আসলে পড়ার মতো কোনো ঘটনা কিন্তু এবার পাইনি, যে এবার কেন জানো কেউ পড়ার মতো কোনো ঘটনা আমাদের পাঠাননি। তো বুঝতেই পারছেন যে সেই কারণেই, সঙ্গত কারণে, যেহেতু বানিয়ে বানিয়ে কোনো কিছু বলা মানে যায় না ভূত এফএম এ, সো আমি সেই জন্য সেটা ইগনোর করেছি। ধানমন্ডি 15 থেকে আমাদের লিখেছেন রাসেল ভাই খুব ভয় লাগছে আমাদেরকে, রাজু বিকেএসপি থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাকিব যশোর থেকে, ভূত এফএম তার কাছে খুব ভালো লাগে। বিপ্লব আমাদের পাবনা থেকে SMS করেছেন, আমাদেরকে ইফরান SMS করেছেন মগবাজার থেকে, অন্তর আমাদের SMS করেছেন, SMS করেছেন সোনিয়া সিলেট থেকে, এছাড়াও সাইফুল আমাদের SMS করেছেন, পরান আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, মুস্তফা আজিমপুর থেকে আমাদের SMS করেছেন, রিনি আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন একটা মেসেজও পড়লেন না, আমাদেরকে SMS করেছেন সৌমিক, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শুভ এবং ইকরা, আমাদের নাজমুল SMS করেছেন, SMS করেছেন রিয়া, SMS করেছেন আমাদের লিভান, এছাড়াও মিরাজ আমাদের SMS করেছেন, মিলা আমাদের SMS করেছেন, SMS করেছেন নিসরাত, নিসাত, এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি জয়, এছাড়াও আমাদেরকে রেশমি SMS করেছেন রাজশাহী থেকে, এছাড়াও আমাদের নুহাস SMS করেছেন, লিখেছেন লাইক ভূত আসেন, ইয়াসিন নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, বিতন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে মহারাজ সিলেট থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন মনসুরা কোনাবাড়ি থেকে, আছে নামটা লেখেননি, ডিজে আমাদের ডিজে বিশ্বজিৎ আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে সোনালি, কানিজ, শোভা, এছাড়াও আমাদেরকে রাজু SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নিপা, এছাড়াও শরীফ আমাদের মিরপুর 10 থেকে SMS করেছেন, সুমন আমাদের SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে, এছাড়াও দেখতে পাচ্ছি হিমেল, এছাড়াও কামরুল নওগাঁ থেকে SMS করেছেন, জনি আমাদের SMS করেছেন, SMS করেছেন রাফি, মামুন আমাদের SMS করেছেন, এছাড়া আমাদের এস এম এস করছেন রুহুল সহ আরো অনেকে। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল পাঠাতে চান তাদের ইমেল অ্যাড্রেসটি বলে দিই, আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূত এফ এম @FM হুইচ ইজ DHWTFM @RADIOFOORTI.FM। এখানে নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আর অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে এসে নিজেই ঘটনাটা শেয়ার করতে চান কিনা, নাকি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে সরাসরি আমাদের কাছে আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিন, অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। মোবাইল ফোন দিয়ে হতে পারে, হেডফোন দিয়ে হতে পারে, যেটা আপনার সুবিধা হয় সেটা দিয়ে রেকর্ড করে আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর সেই সাথে যারা ফেসবুকে আমাদের কমেন্ট করতে চান তাহলে তাদেরকে আমি পেজটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমাদের বইয়ের খবরটা রয়েছে, সুতরাং সেখানে গিয়ে আপনি চেক করে ফেলতে পারেন www.facebook.com/radiofoorti। এখানে গিয়ে কিন্তু আপনি বইয়ের খোঁজ খবর নিতে পারেন। আর যারা এই মুহূর্তে জয়েন করলেন বা যারা আগে মিস করেছেন তাদেরকে জানিয়ে দিই যে আগামীকাল শনিবার ঠিক দুপুর 3টার সময় অফিসিয়ালি নজরুল মঞ্চে, আমাদের বাংলা একাডেমি নজরুল মঞ্চে আর কি, ভূত এফ এম এর বইয়ের মোড়ক উন্মোচনের ইচ্ছা আছে। এবং ভূত এফ এম বইটি, ভূত এফ এম এর যে দুটো বই রয়েছে সে দুটো বই অলরেডি প্রকাশিত হয়েছে। প্রথম বইটি 13 নম্বর অশুভ সংকেত এবং দ্বিতীয়টি ভয়ের কবচ। এবং এখানে স্থান পেয়েছে 2013 সালে যে সমস্ত ঘটনাগুলো শেয়ার করেছেন আমাদের অতিথিরা, সেই ঘটনাগুলোর মধ্যে থেকে বাছাই করা সেরা ঘটনাগুলো। এবং এর সাথে রয়েছে একটি অডিও সিডি, যে সিডিটি আপনি পাবেন একেবারেই বইয়ের সাথে সাথে। এবং সেই সিডিতে যে ঘটনাগুলো রয়েছে, যে একটা এপিসোড রয়েছে, কমপ্লিট একটা এপিসোড রয়েছে। এবং এই এপিসোডের এমন একটা এপিসোড যে এপিসোডটি কখনোই রেডিও ফুটিতে প্রচারিত হয়নি এবং ভবিষ্যতেও কখনো প্রচারিত হবে না। আমরা সবাই সদল বলে পৌঁছে যাব কালকে বেলা 3টার সময় বইমেলায়। সুতরাং আমাদের সাথে আপনিও যোগ দিতে পারেন, আমাদের সাথে দেখা করতে পারেন, বিভিন্ন কথাবার্তা হবে, আপনাদের সাথে আড্ডা দেওয়া হবে। এবং সেই জন্য অবশ্যই অবশ্যই কালকে বইমেলায় আসতে ভুলবেন না। এবং বইমেলার পুরো সময়টা জুড়েই কিন্তু বই আপনাদের পাওয়া যাবে, এটা এই বইটা পাওয়া যাবে। এবং আমি আরও একবার জানিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বর্ষা দুপুরের স্টল থেকে আপনি এই বইটি কিনে ফেলতে পারবেন। এবং এই স্টলটির নাম্বারটি হচ্ছে 359। সো কালকে একেবারেই মিস করা যাবে না। কিন্তু একটা ছোট্ট ঘটনা রয়েছে, যে ঘটনাটি আমাদেরকেই ইউকে থেকে আমাদের একজন লিসেনার যার নাম জবা, তিনি পাঠিয়েছেন। এবং সেই ঘটনাটি আমরা প্লে করছি, তারপরে একটা ছোট্ট বিরতি, তারপরে আবারও ফিরে আসছি নতুন অতিথিদের নিয়ে। সো আমাদের সাথে থাকবেন, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
আসসালামু আলাইকুম রাফিক ভাই, আমি জবা বলছি লন্ডন থেকে। আমি, আমার হাজব্যান্ড কামরান আর আমার নেফিউ আরিয়ান ভূতেশনের একজন রেগুলার লিসেনার। যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটি হলো, আমি ঘটেছিল 2012-এর নভেম্বরের দিকে। আমরা যে বাসাটাতে থাকতাম সেই বাসাটার বর্ণনা আমি দিয়ে দিই। বাসাটাতে ঢুকতেই প্রথমে একটা করিডোরের মতো, তারপরে আমার বেডরুম ছিল, তার পাশ দিয়ে একটু হেঁটে গেলে একটা ছোট্ট করিডোর, ওখানে ওয়াশরুম, তারপরে সিটিং এবং তারপরে কিচেন। তো বাসাটিতে যাওয়ার পর থেকে আমার যে সমস্যাটা হচ্ছিল, বাসাটি আমার নর্মালি আমার খুব পছন্দ হয়েছিল। তো প্রথম দিকে আমি অতটা বুঝতে পারিনি ঘটনাগুলো, বাট কিছুদিন পর থেকে কিছু সমস্যা শুরু হতে লাগলো আমার সাথে। যেমন রাত 2-4টার সময় আমার রেগুলার ঘুম ভেঙে যেতে লাগলো অকারণেই, কোনো শব্দ ছাড়াই। তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে যেত, আর যখনই আমি ফোনটা চেক করতাম তখনই দেখতাম যে 2টা কি 2:30 এরকম বাজছে। এবং সান্তনা যেটা হতো, আমি যখন ঘুম থেকে উঠে পড়তাম রাতের বেলা, তখন আমি হঠাৎ করে আমাদের বাসার কর্নার যে আমাদের যে কাবার্ডের সাইডটা, ওখানে দেখতাম একটা ছায়ার মতো। ছায়াটা একটা সমান হবে লাইক যদি 8-9 বছরের কোনো বাচ্চা এরকম একটা সাইজ। তো সান্তনা আমি এটা দেখি, প্রথম দিকে আমি মনে করতাম যে হয়তো আমার চোখে ভুল। তো আমি আমার হাজবেন্ডের সাথে যখন জিনিসটা শেয়ার করলাম, তখন আমার হাজবেন্ড বললো মেবি তুমি পর্দার কোনো একটা ছায়া দেখছো ওখানে, এমন কিছু না, এটা তোমার মনে ভুল। সো আমি ফার্স্টে মনে করেছিলাম এটা আমার মনে ভুল, বাট কিছুদিন পর থেকে দেখলাম যে এটা আসলে আমার সাথে ঘটছে। এভরি টাইম যখনই আমার ঘুম ভেঙে যাচ্ছে রাত্রেবেলা, আমি সবসময় দেখছি যে আমাদের কাবার্ডের পাশে একটা 8 বছরের বাচ্চার সাইজের কোন একটা ছায়া শ্যাডো। তো এই ঘটনাটা চলতে থাকলো রেগুলার আমার সাথে। তো আমি যতবারই আমার হাজবেন্ডের সাথে কথাটা শেয়ার করতাম সে ইগনোর করতো। যাই হোক, এভাবে 1 মাস পার হয়ে গেল বাসা। কিছুদিন পরের কথা, একদিন রাত্রিবেলা আমরা একটা পার্টিতে ছিলাম। তো পার্টি থেকে আসলাম, আসার পরে আমার হাজবেন্ড বললো তুমি ঘুমিয়ে পড়ো, আমি ঘুমিয়ে পড়ছি। তো সে শোয়ার সাথে সাথে এতটা আসছিল সে ঘুমিয়ে পড়লো সাথে সাথে। তো আমার ঘুম আসছিল না, আমি জেগেছিলাম। তো আমি খাটে ডান, সাধারণত ডান পাশে শুতাম এবং আমার হাজবেন্ড বাম পাশে। তো সাডেনলি আমি লক্ষ্য করলাম যে আমার ঘরে কিছু মুভমেন্ট হচ্ছে, লাইক কেউ হেঁটে যাচ্ছে। বা আমার ঘরে কেউ ছিল না, বেসিক্যালি আমি আর আমার হাজবেন্ড দুজনে থাকতাম বাসায়। তো আমি জিনিসটাকে পাত্তা দিলাম না। তো হঠাৎ করে আমি যখন ডান দিকে ফিরে শুনলাম, হঠাৎ করে আমি আমার মাথায় কারো হাতের স্পর্শ অনুভব করলাম। যখন আমি ঘুরে তাকালাম, আমি দেখলাম আমার হাজবেন্ড খাটের পাশে দাঁড়িয়ে আছে এবং সে অলমোস্ট রেডি কোথাও যাওয়ার জন্য, যেভাবে মানুষ ড্রেস আপ করে। তো সে আমাকে বলছে ওঠো চলো। তো আমি জিনিসটা প্রথমে দেখার পরে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল রাসেল ভাই, আমি যেটা দেখে প্রচন্ড ভয় পেলাম যে আমার হাজবেন্ড আমার পাশে শুয়ে আছে আর যে দাঁড়িয়ে আছে সে এক্সেপ্ট আমার হাজবেন্ডের মতো দেখতে। তো জিনিসটা আমি খুব বেশি ভয় পেয়ে গেলাম। তো দেখে আমি প্রচন্ড জোরে একটা চিৎকার দিলাম আর চোখ বন্ধ করে ফেললাম। তো আমার চিৎকারে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে গেল, সে লাইট জ্বালালো এবং বলে কি হয়েছে তোমার, কি হয়েছে? তো আমি বললাম যে না, আমি সেম তোমাকেই দেখলাম আরেকজনকে, প্লাস আমাকে সে আমাকে স্পর্শ করেছে, আমি স্পষ্ট অনুভব করেছি তা। তো সে বললো যে না, এটা হয়তো তোমার মনের ভুল, ভুলে যাও। তো আমি বললাম যে না, আমি তো ঘুমিয়েছিলাম, আমি জেগেছিলাম, স্পষ্ট আমি জেগেছিলাম, আমি চোখ ওপেন ছিল, প্লাস আমি দেখতে পেলাম তাকে। যাই হোক, তো এই ব্যাপারটা এইবার আমার হাজবেন্ড একটু ওয়ারিড হলো। সে বলে যে ওকে, তোমার যদি ভয় লাগে তুমি কারো উপস্থিতি, এবং সামটাইমস এমন হতো আমি আমার বেডরুমে আছি, আমি শুনতে পাচ্ছি কিচেনে কিছু সাউন্ড হচ্ছে, লাইক কেউ একজন চুলা জ্বালাচ্ছে, তারপর কেউ একজন কিছু একটা কুক করছে, এই টাইপের সাউন্ড শুনতাম। তো প্রথম দিকে এগুলো আমি বার্তা না দিলেও পরবর্তীতে এটা খুব বেশি আকারে ধারণ করে। তো আমরা ডিসাইড করি যে আমরা এই বাসাটা ছেড়ে দিব। তো বাসা তো ছেড়ে দেওয়া ঠিক 1 সপ্তাহ আগের কথা। আমার হাজবেন্ড যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে সে আমার আগে জবে যায়। তো আমি তার কিছু পরে যাই, সে 10টার সময় এরকম টাইমে কাটে যায়। তো আমি যাই 12টার সময়। তো সে যখন ঘুম থেকে উঠে যায়, সাধারণত আমি উঠে যাই। তো সেদিনও সেম হলো, সে যখন ঘুম থেকে উঠলো, উঠে সে রেডি হয়ে চলে যাচ্ছে। তো আমাদের ঘরের সিস্টেম এরকম ছিল, বাইরে থেকে লক করা সিস্টেম, বাইরে থেকে লক করা যায়, ভিতর থেকে লক করা যায়। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি চলে যাও এখন, আমি আসলে উঠবো না, আমার ভালো ফিল হচ্ছে না, শরীর ভালো লাগছে না, আমি শুয়ে থাকবো, তুমি ভিতর মানে বাইরে থেকে তুমি লক করে চলে যাও। তো যেহেতু আমার কাছে দাবি ছিল সে ভিতর থেকে বাইরে থেকে লক করে চলে গেল। তো আমি শুয়েছিলাম, শুয়ে আমি ফোন টিপাটিপি করছিলাম। তো হঠাৎ করে কি জানি মনে করে আমি উপর হয়ে শুনলাম। শোয়ার পরে 15-20 সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার ম্যাট্রেস হচ্ছে ফোমের ছিল। তো কেউ একজন ফোমের ম্যাট্রেসের উপর যদি কেউ লাফায়, ওই রকম একটা ফিল হচ্ছিল আমার, লাইক অনেক জোরে লাফাচ্ছে কেউ। তো আমি যখনই ঘর ঘুরিয়ে দেখতে যাবো, তখন আমি হঠাৎ করে মনে করলো আমার ঘরে কেউ নেই, প্লাস কে লাফাবে। তো তখন আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে যাওয়ার পরে আমি জাস্ট যখন উপরে শোয়ার থেকে আমি সরে হতে চাইলাম, তখন আমি কিছু ফিল করলাম আমার গায়ের উপর টি শার্টটা পরে গেলাম। এই জিনিসটা ছোট ছিল আকারে, আমার কোমর পর্যন্ত খুব প্রেশার ফিল করছিলাম আমি। আর জিনিসটা তো আমি জানি না, বাট আমি একটু বুঝতে পারছিলাম যে জিনিসটা 4টা হাত, 2টা হাত আমার হাত চেপে ধরে রেখেছিল, আর 1 হাত দিয়ে আরেকটা হাত দিয়ে আমার মাথাটা চেপে ধরেছিল, আর 1 হাত দিয়ে আমার ঘাড়ের উপর চেপে ধরেছিল ভেয়া। এখনো পর্যন্ত আমি যখন জিনিসটা মনে করি আমার প্রচন্ড ভয় লাগে। যাই হোক, যখন এরকম হচ্ছিল তখন আমি বুঝতে পারছিলাম যে সামথিং খারাপ হচ্ছে আমার সাথে। তো আমি পা ছুড়াছুড়ি করলাম, অনেক চেষ্টা করলাম আমি উঠার জন্য, বাট জিনিসটা এতই শক্ত ছিল, হার্ড ছিল, আমি উঠতে পারছিলাম না। বাট আমার চোখ ওপেন ছিল, আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে, আমার চোখ স্পষ্ট ওপেন ছিল। তো আমি অনেক চেষ্টা করলাম মুভ করার, অনেকক্ষণ দস্তদস্তি করার পর আমি হাল ছেড়ে দিলাম। তো আমার খুব ভয় লাগছিল, আমার মনে হচ্ছে আমি হয়তো এটা আমার শেষ সময়, আমাকে কেউ মেরে ফেলছে। তখন আমার জাস্ট মুখ দিয়ে কোনো কিছু আসছিল না, কোনো সুরা কিছুই না, জাস্ট আমি বললাম আস্তাগফিরুল্লাহ। এটা বলার সাথে যাচ্ছিলাম, আমি একটু হালকা ফিল করছিলাম, মনে হচ্ছিল যে জিনিসটা আমাকে ছেড়ে দিচ্ছে। তো যখন আস্তে 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 জিনিসটা হালকা হয়ে গেল, তখন ফিল করলাম যে না, আমার উপরে কিছু আমি নেই। তো উঠার চেষ্টা করলাম, বাট আমার শরীরটা এত ব্যথা করছিল তখন আমি উঠতে পারছিলাম না। সামহাউ অনেক কষ্ট করে উঠলাম, উঠার পরে আমি মুখা মুখ করতে পারছিলাম না। আমি যেই অবস্থায় ছিলাম আমি দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। আমার হাজব্যান্ডকে ফোন করলাম, আমার হাজব্যান্ড আসলো। আর আসার পরে সে আমাকে যেটা দেখলো, আমার ঘাড় আমি দেখতে পাচ্ছিলাম না, বাট আমি ফিল করতে পারছিলাম প্রচন্ড ব্যথা। তো আমার হাজব্যান্ড বললো যে, আমার হাজব্যান্ড দেখে বললো যে আমার ঘাড়ের মধ্যে বিশাল অনেক বড় মোটা আঙ্গুল যদি কেউ কারো থেকে থাকে, ওই টাইপের কিছু ফোলা ফোলা দাঁত, তিনটা চারটা ফোলা ফোলা দাঁত। আর আমার ঘাড় প্রচন্ড ফুলে গিয়েছিল। তো এরপরে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম। এরপর থেকে আমি ঘুমাতে পারতাম না। আমার টানা 4 weeks আমি ঘুমাইনি। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে বসে থাকতো সারা রাত, সারাদিন। আমার অসুস্থ হয়েছিলাম, প্রচন্ড সিক হয়ে গিয়েছিলাম। এটা আমার আশেপাশে সবাই সবাই অলমোস্ট জেনে গিয়েছিল, আমার সাথে কোনো কিছু ঘটেছে, বিকজ আমার অবস্থা খুবই খারাপ ছিল। এরপর আমি খুব অসুস্থ হয়ে গেলাম। তারপর আমার হাজব্যান্ড ওখান থেকে আমাকে মুভ করে নিয়ে আসলো অন্য বাসায়। আল্লাহ ভাই, এখন আমার সাথে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ধন্যবাদ সবাইকে, ভূত এফএমের সকল দর্শককে, এবং রাসুল ভাই আপনাকেও। থ্যাংক ইউ, সালাম আলাইকুম।
This track was downloaded from FusionBD.com.
দ্যাটস রাইট, শুনছেন ভূত এফএম, এবং ঘড়িতে সময় রাত 1:18। আমি রাসেল আছি, সাথে আরও একবার সবাইকে অমর একুশের অভিনন্দন। এবং সেই সাথে দেখতে পাচ্ছি বেশ কিছু এস এম এস আমাদের কাছে অলরেডি এসছে। জুয়েল এবং সম্রাট রায়ের বাজার থেকে আমাদের এস এম এস করেছেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ নুরজাহান, মোহাম্মদ নুরজামান, নুরজামান হোসেন, এবং আমাদেরকে এস এম এস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি তুরাগ রাজশাহী থেকে আমাদেরকে, এছাড়াও এস এম এস করেছেন শুভ মধুপুর থেকে এস এম এস করেছেন তিনি আমাদেরকে। সুরভি এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে এফ এম সাদাদ মুন্না, এবং তাদের ভয় লাগছে না সেটা তারা জানিয়েছেন। বাহ, চমৎকার, সাবাস। রাহাত আমাদের এস এম এস করেছেন, রাকিব আমাদের এস এম এস করেছেন জামালপুর থেকে। এছাড়া আমাদেরকে হিমেল এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে আমাদেরকে প্রাচুর্য লক্ষ্মীপুর রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে ভয় লাগছে না, আরও ভয় চাই। আমরা ট্রাই করছি, দেখা যাক আপনাদের কী হয়, আমাদের সাথে থাকুন। আমাদেরকে সবুজ, এবং সবুজ আমাদেরকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে এম জি ভূত মাস্টার আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন রাইসা, এবং আজকে একা তিনি ভূত এফএম শুনছেন, তারা অনেক ভয় করছে। আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি মিম সিলেট থেকে, তিনি এস এম এসটি পাঠিয়েছেন। মিল্টন নশেরি দাসপাড়া থেকে এস এম এস করেছেন, এবং তিনি বলছেন যে আমি যদি কখনো মারা যাই ভূত এফএমের জন্য অনেক খারাপ আফসোস লাগবে। ওকে, আচ্ছা। সিয়াম আমাদের এস এম এস করেছেন ময়মনসিংহ, না ভাই আপনাকে এত তাড়াতাড়ি আমরা মারা যেতে দিচ্ছি না। রাশেদ আমাদের এস এম এস করছেন পাবনা থেকে, আজকের ভূত এফএম অসম হচ্ছে। সুলতান আমাদেরকে এস এম এস করছেন, জিসান এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে অ্যাডভোকেট অপু, অনিক, অর্পণ, জিন, জোহা সোনাপাড়া পাহাড় থেকে, নাকি সোনাপাড় সোনারপাড় থেকে, তো আপনার সবাই অ্যাডভোকেট নাকি। ফরহাদ আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে সুমন। এছাড়া আমাদের এস এম এস করছেন সারা খুলনা থেকে, ভূত এফএম শুনছেন আর পড়ছেন। রাশেদ আমাদের আমাদের এস এম এস করছেন, এস এম এস করছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি অঝোরা, এবং আমাদেরকে এস এম এস করছেন ওয়ার্দা, এস এম এস করছেন আমাদেরকে ইমতিয়াজ, আনিকা, এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি ডিজে বস, এবং আমাদেরকে এস এম এস করেছেন জামাল, এস এম এস করেছেন আমাদেরকে সুস্মিতা। এছাড়াও অনেক নরসিংদী থেকে এস এম এস করেছেন, লিখেছেন নাইস স্টোরি, রোমান্টিক ভূত আমাদের এস এম এস করেছেন নারায়ণগঞ্জ থেকে, এস এম এস করেছেন আমাদেরকে রুহি, তামান্না সিলেট থেকে। এছাড়াও আমি শুভ আমাদের এস এম এস করেছেন, এবং এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরও অনেকেই। আপনি যদি এস এম এস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ দিয়ে টাইপ করুন ফুর্তি, এফ ও আর টি আই, ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনি একটু মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফএম এট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফএম, which is bhwtfm at the rate radiofortifm. আপনার নাম থেকে এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি বা আপনার জানা সেরা ঘটনাটি পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, যিনি এই মাত্র আমাদেরকে জয়েন করেছেন। শুরুতে জানতে চাই আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন।
জি, আমি তানভীর, আমি লালমাটি থেকে এসেছি। তো আজকে যে ঘটনাগুলো বলবো আসলে সব কিছু লালমাটিকে নিয়েই। তো আমরা জানি লালমাটিতে একটা মসজিদ আছে, বিবি মসজিদ নামে পরিচিত। তো ওই মসজিদটা যেটা হয় যে মসজিদের পাশে একটা পুকুর রয়েছে, তো পুকুরে প্রায় সবকিছু মাঝামাঝি দেখা যাচ্ছে, কিছু রহস্যজনক ঘটনা হয়ে থাকে। তো মসজিদটা আসলে প্রায় 200 বছরের পুরাতন, এক এক সময় এক একজন বিভিন্ন রকমের কথা বলে থাকে। তো আমাদের নিজস্ব একজন ড্রাইভার ভাই আছেন, উনি হচ্ছে হারুন ভাই, তো উনি এখানে থাকেন প্রায় 92 সাল থেকে। তো যেটা হয়েছে যে উনি ওনার কাছে শুনেছি আমরা, তো পুকুরে যেটা হয়, পুকুরের ঠিক পুরো পাশেই একটা তাল গাছ রয়েছে, তো ওই তাল গাছের ওখান থেকে যারা ওই আপনার পানিতে বা গোসল করতে নামতো বা দুপুরের সময় যখনই গোসল করতে নামতো তাদেরকে টান দিয়ে নিয়ে যাওয়া হতো, এবং টান দিয়ে নিয়ে যাওয়ার সময় পরবর্তীতে তাদেরকে কোনোভাবে খুঁজে পাওয়া যেত না। তো পুকুরের ঘটনা শুধু এখানেই না, এবং পুকুরের ঘটনার পাশাপাশি এখানে একটা বাসা, পাশে একটা বাসা রয়েছে। তো ওই বাসার ওখানে পুরাতন একটা বাসা ছিল, তো বাসাটা প্রায় ডুপ্লেক্স একটা বাসা ছিল, এবং এই ডুপ্লেক্সের বাসা যেটা হয় যে ওখানে একটা বাচ্চা ছিল, তো ওই বাচ্চাটা স্কিপিং খেলতে খুব পছন্দ করতো। সাধারণত আমরা দেখি যে আমাদের ছোটবেলায় বাচ্চারা প্রায় বিভিন্ন সময় স্কিপিং খেলে থাকে। তো আনফর্চুনেটলি ওই দিন যে ঘটনাটা ঘটেছে, বিকালের দিকে বাচ্চাটা তার ঘরে স্কিপিং খেলছিল, এবং স্কিপিং খেলার সময় হঠাৎ করেই তার স্কিপিং এর দড়িটা ফাঁস লেগে আপনার ফ্যানের সাথে লেগে যায়। তো ফ্যানের সাথে লেগে যাওয়ার পরে তার সাথে সাথে অন দ্য স্পট ডেথ হয়, এবং ডেথ হওয়ার পরে সে মারা যায় সেখানে। তো তারপরে ওখানে একটা নতুন বাসা মানে তৈরি করা হয় থাকে, এবং একটা অ্যাপার্টমেন্ট হয়। তো অ্যাপার্টমেন্টে নিয়ে কিছু ঘটনা রয়েছে। সেই অ্যাপার্টমেন্টটা আসলে একটা একেবারে নতুন বলা যাবে না, প্রায় 6-7 বছরের একটা পুরাতন অ্যাপার্টমেন্ট। তো কিছুদিন আগে প্রায় মাসখানেক হলো যে রাত্রিটার দিকে তিন তালার এক ঘটনাটা, তো দেখা যাচ্ছে যে আন্টি যখন ঘুম থেকে উঠেছিলেন, যে ঘুম থেকে ওঠানোর পর দেখা যায় ড্রাগন থেকে হঠাৎ করে একটা বাচ্চা দৌড়িয়ে মাস্টার বেডরুমে চলে গেল। তো মাস্টার বেডরুমে যাওয়ার পর আন্টি অনেক কান্নাকাটি করেছিলেন এবং অনেক ভয় পেয়েছিলেন। তো এই ধরনের ঘটনা তো হওয়ার কথা না, এবং অনুচিত এই ধরনের ঘটনা গুলো। তো পরে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে বাচ্চাটা যখন মারা গেছিল, তখন বাচ্চাটা আসলে অপমৃত্যু হয়। তো এই অপমৃত্যুর কারণে হয়তো বা বাচ্চাটা ওখান থেকে এক জায়গা থেকে এক জায়গায় দৌড়িয়ে যায়। তো এবং আর একটা কথা বলতে চাচ্ছি আমি এখানে, আমরা সন্ধ্যাবেলা প্রায় রাত্রেবেলা কাজ করি, তো ওখানে আরেকটি বাসের ঘটনা যে আমরা যখন সন্ধ্যাবেলা রাত্রেবেলা কাজ করি, দেখা যায় যে রাত্রেবেলা 3-4টা পর্যন্ত কাজ করতে হয়। তো এই কাজ করার মাঝখানে যেটা হয় যে বেসিক্যালি 3টার থেকে আপনার বাসাটা হচ্ছে ফিক্সড ডোর, তো 3টার দিকে ছাদের মধ্যে বিভিন্ন রকম হাঁটা শব্দ পাওয়া যায়, এবং হাঁটা শব্দটা যে ধপ 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 করে হাঁটা শব্দ হচ্ছে। তো আমরা যখন চিন্তা করি যে প্রতিদিন তো এই ধরনের হাঁটা শব্দ হওয়া অনুচিত, এই ধরনের হাঁটা শব্দ কেন হবে? তো আমাদের ওখানে অ্যাপার্টমেন্টে যারা ছিলেন সিকিউরিটি গার্ড, তাদের সাথে আমরা কথা বলি, যা জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এখানে কি কেউ থাকেন ছাদে? তারা বললেন যে না, এই ধরনের ছাদে তো কেউ থাকেন না, আমরা জাস্ট এখানে আসে কেউ প্রতিদিন চেক করা হয়, কেউ থাকা অসম্ভব। তো আমরা চিন্তা করলাম যে ব্যাপারটা আসলে একটু ভিন্ন রকম ভাবে দাঁড়িয়েছে, এই ধরনের জিনিসগুলো হচ্ছে, এবং শুধু একসাথে না, শব্দগুলো প্রায় অনেক দৌড়াদৌড়ি করে, দৌড়ালে ঠিক যে ধরনের শব্দগুলো হয় ঠিক ওই ধরনের শব্দগুলো বেসিক্যালি হয়ে থাকে। তো এই ছিল একটা ঘটনা, এবং লালমাটিয়াতে আরো একটি ঘটনা রয়েছে যেটা প্রায় সবার কাছে হয়তো পরিচিত, আবার নাও পরিচিত হয়ে থাকতে পারে। লালমাটিতে আরো একটি বাসা রয়েছে, যেখানে বাসাটা প্রায় একেবারেই নতুন বলা যাবে না। ওই বাসাতে দোতলাতে প্রায় বছর খানেক আগে একজন মেয়ে সুইসাইড করেছিলেন, এবং মেয়েটা সুইসাইড করার পরে যে ঘটনাটা ঘটে, যে তার সুইসাইডটা ছিল একেবারেই একটু ভিন্ন পর্যায়ের, এবং সুইসাইড করার সাথে সাথে তার চোখগুলো একেবারে নিচে নেমে এসেছিল। তো চোখগুলো নিচে আসার পর থেকে পরবর্তীতে বসে যারাই উঠেছিল, কেউই অ্যাকচুয়ালি বাসার মধ্যে থাকতে পারেনি, এবং কয়েকজন দু একজন থাকার চেষ্টা করেছিল, তারাও পারেনি। এই ধরনের ঘটনাগুলো আসলে প্রায়ই আমাদের
মানে কেন পারেনি
বিভিন্ন রকম রহস্যজনক হয়ে থাকে। যখন রুমে একজন কেউ থাকলো, দেখা যাচ্ছে যে রাতেবেলা ঘুমাতে পারছে না, অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এবং তার রুমটা যে রুমটা মেয়েটা মারা গিয়েছিল ওই রুমে যেই থাকতো, তারা দেখতো যে প্রায় ঘোলাটে টাইপের একটা জায়গা থাকতো, এবং দিনের বেলা জায়গাটা খুব ঘোলাটে থাকতো। তো এই ধরনের ঘটনাগুলোর পর থেকে দেখা যাচ্ছে যে বাসাটা একেবারে খালি রয়ে গেছে, এখনো নতুন বাসা এখন কেউই থাকছে না, এবং কোনো ভাড়াইতে ওই বাড়িতে যেয়ে উঠছে না। তো আসল ভাই এই ছিল আসলে লালমাটি কেন্দ্র করে কিছু ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, তার কাছে একটা ঘটনা আমরা শুনে আসবো, এবং ইন দ্য মিন টাইম আপনারা অবশ্যই আমাদের SMS করতে ভুলবেন না। আমাদের SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন 40FORTI40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেল করতে চান তারা ইমেল করুন, ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radio40.fm, which is bhootfm@radioforti.fm। যারা আমাদের ফেসবুকে ভিজিট করতে চান তাদের অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radiofurti। রেডিও ফুর্তি স্পেলিং নিশ্চয়ই আপনারা জানেন, RADIOFORTI। সো আমরা চলে যাব এখন একদম আরেকটা ঘটনায় এবং আমাদের একটু নতুন অতিথি এই মাত্র আমাদেরকে জয়েন করলেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং আপনি কোথা থেকে এসেছেন?
হ্যালো লিসেনার, আমি মহিম, আমি এসেছি মেরুল ওয়ার্ডা থেকে, আমার হোম টাউন হচ্ছে চাঁদপুর। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি চাঁদপুরে ঘটে যাওয়া একটি ঘটনা। তো এটি আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি ঘটনাটি বলার আগে একটু আমাদের এলাকার বর্ণনাটি দিয়ে নিই, যেহেতু ঘটনাটি আমাদের এলাকাতে ঘটা। আমাদের এলাকাটি এখন যতটা ডেভেলপ, তখন 10 থেকে 15 বছর আগে এতটা ডেভেলপ ছিল না। আর আমাদের এলাকার পেছনটা ছিল একদম বিল, এর পিছনে এর সামনে হচ্ছে একটা লাফকাটার ঘর, এর সামনে হচ্ছে চাঁদপুর জেলা বাস স্ট্যান্ড। লাফকাটার ঘরটা এখনো আছে, কিন্তু আগের মতো এখানে লাফ কাটা হয় না, লাফকাটার ঘরটা পাশে সরিয়ে নেওয়া হয়েছে। তো ঘটনাটির মূল ঘটনাতে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠার সাথে ঘটা। তো তখন বর্ষা মৌসুম ছিল, মাছ ধরার একটা প্রবণতা ছিল সবার মধ্যে। তো একদিন রাতের বেলা আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠা ওনারা মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। তো যখন বিলের মধ্যে যায়, ওনারা তখন টর্চ লাইটগুলো ছিল কিরকম, যে আপনার মোটা লাইটগুলো যেগুলো চার্জ দিয়ে রাখা হতো, এবং অনেকগুলো বল লাইট সাথে নিয়ে ওনারা মাছ ধরতে যায়। তো প্রথমেই যখন ইয়েতে যাওয়া হয়, আপনার বিলের মধ্যে যাওয়া হয়, তখন মাছ ধরার উদ্দেশ্যে যখন প্রথম লাইটটা মারে, প্রথম লাইট মেরি দেখে সেখানে একটা সাপ। ওনারা এইভাবে আরেকটু সামনে যায়, সামনে গিয়ে আবারও লাইট মারে মাছ ধরার জন্যই, কিন্তু দেখে সেখানেও একটা সাপ। এমনিতে যতটুকু যায় কোনো মাছের দেখা তারা পাচ্ছিল না। এভাবে তারা যেতে যেতে হঠাৎ করে অনেক সামনে যাওয়ার পর মোটামুটি লাফকাটার ঘরটার খুব সামনে চলে আসে। তো এই সময় হঠাৎ ওনারা দেখতে পায় যে লাফকাটার ঘরের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো লাফকাটার ঘরের পাশে দাঁড়িয়ে আছে, ওনারা দেখ অনেক অন্ধকার ছিল বিধায় ওনারা ঠিক করে বুঝতে পারে না যে আসলে ওইটা কে। তো এরপরে ওনারা জাস্ট দেখার জন্য লাফকাটার ঘরের দিকে লাইট মারে, কিন্তু লাইট মারার সাথে সাথে দেখে লাইটটা জ্বলছে না। তো এইভাবে ওনারা একটু ভয় পায় যে এত রাতের বেলা, যে রাত্রে তখন মেবি 2টা কি 3টা বাজে, এই সময় কে এখানে দাঁড়িয়ে থাকতে পারে। তো এটা চিন্তা যখন ওনারা করছে, সেই সময় দেখে যে ওই যে ছায়ামূর্তিটা ওইখানে দাঁড়ানো ছিল, ওইটা ওনাদের সামনে ওনাদের দিকে আসছে হাঁটতে হাঁটতে। তো যত ওনাদের দিকে আসছে ওনারা ততটাই ভয় পাচ্ছে। তো এইরকম অবস্থায় ওনারা লাইট যেহেতু কাজ করছে না, আবার লাইটের বল চেঞ্জ করে লাইট নতুন লাইট দিয়ে লাইট মারে, তাও লাইট জ্বলছে না, আবার লাইট চেঞ্জ করে আবারও লাইট জ্বলছে না। তো এই অবস্থা ওনাদের কাছে ম্যাচ লাইট ছিল। তো ছায়ামূর্তিটা যখন একদম ওনাদের কাছে, তখন ওনারা ম্যাচ লাইটটা জ্বালানোর সময় হঠাৎ করে দেখতে পায় যে মহিলা মানুষ, হ্যাঁ বোরকা পরা। তো জিজ্ঞাসা করলো, ওনারা একটু ভীত, তারপর জিজ্ঞাসা করলো যে কে আপনি। তো মহিলাটি বললো যে বাবা, আমার তো একটু হাসপাতালে অসুস্থ রোগী ছিল, তো আমি রোগীটা দেখতে গেছিলাম, এখন আমি বাসায় যাবো। তো এটা বলে ওনাদেরকে ক্রস করে মহিলাটি চলে যাচ্ছে। তো মহিলাটি যেদিকে চলে যাচ্ছে ওইদিকে আর যাওয়ার কোনো রাস্তা নেই, ওইদিকে হচ্ছে পাট ক্ষেত্রে পাট। আর যেহেতু আমি আগেই বলেছিলাম যে বর্ষা মৌসুম, সেহেতু পুরো চারিদিক পানিতে ডিপ ডিপ করছে, এরকম একটা অবস্থা। তো ওনারা প্রথম ভয় পায় যে এই মহিলাটা এইদিকে কোথায় যাচ্ছে। তো এটা দেখে আর ওনারা ডিসিশন নিল, এখানে দাঁড়িয়ে থাকবে না, ওরা বাসার দিকে চলে যাবে। তো বাসার দিকে যখন যাচ্ছে, তখন আর পিছনে খেয়াল করে দেখলো মহিলাটা হাঁটছে, পাট গাছের উপর দিয়ে যখন হাঁটছে মনে হচ্ছে উনি হাঁটছে না, উনি ভাসছে। তো এইভাবে হাসতে ওনার একটু ভয় পেলো যে মহিলা এইভাবে কিভাবে যাইতে পারে এটা। তো ওনারা এটা ভয় পেয়ে একটু দ্রুত হাঁটা শুরু করলো বাড়ির দিকে। তো এক সময় পিছন থেকে একটা হাসার শব্দ এলো। তো পিছনে খেয়াল করে দেখলো যে মহিলাটি পাট গাছের ঠিক পিছনে ছিল একটা মাটির দিক, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদেরকে দেখছে, আর মহিলাটির আকৃতি অনেক বড় হয়ে গেছে। তো এটা দেখে ওনারা ঠিক থাকতে পারলো, ওনারা একদম দৌড় দিল বাড়ির দিকে। ওনারা যতই দৌড় দিচ্ছে পিছনে অনেক বিকট আওয়াজে হাসির শব্দটা শোনা যাচ্ছে। এরপর এমন একটা শব্দ যে ওনাদেরকে হেসে হেসে বলছে কি, মাছ ধরতে পারলি না, মাছ ধরতে পারলি না, এরকম একটা শব্দ। তো এইভাবে ওনারা একদম খুবই অবস্থা, একদম ভয়ঙ্কর এক অবস্থা বাড়ির দিকে চলে আসে। এসে তো একদম খুব খারাপ অবস্থা, তখন আমি অনেক ছোট ছিলাম, যতটুকু খেয়াল আছে আমার এতটুকু মনে আছে। তো ওনাদের খুব খারাপ অবস্থা, তো সবাই বাড়ি চলে আসছে কি হয়েছে এটা জানার জন্য। তারপর ওনাদেরকে সবাই একটু দোয়া দুরুস করে ওনাদেরকে সবাইকে অবস্থায় ফিরিয়ে আনলো। তো আনার পরে ওনারা যেটা ফার্স্ট কাজ করলো, যে ওনারা চিন্তা করলো আমাদের লাইটগুলো কেন কাজ করলো না, যখন আমরা লাফকাটার ঘরের দিকে লাইটগুলো মারলাম কেন কাজ করলো না। তো যখন এটা চিন্তা করে লাইটে চাপ দিল, লাইটের বাটনে চাপ দিল, তখন দেখলো লাইট জ্বলছে, এমনকি প্রত্যেকটা লাইট চেঞ্জ করে দেখলো প্রত্যেকটা লাইট জ্বলছে। তো আসলে এটা ছিল আমার ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা কিছু SMS পড়ি, আমাদের দেখতে পাচ্ছি যে এই মালিক বাড্ডা থেকে আমাদের SMS করেছেন, মুন্নি খান আমাদের SMS করেছেন আমাদেরকে বন্যা, এবং তিনি ভুতাফেম ফাটাফাটি আমাদেরকে থটফুল তাহমিদ সিরিজ থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন অসাম চালিয়ে যাও রাসেল ভাই আমাদেরকে SMS করছেন। দেখতে পাচ্ছি SR মিম খুলনা থেকে, এবং আমাদেরকে তিনি বলেছেন যে হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকলো, এবং তিনি একা ভুতাফেম শুনছেন সেটা আমাদের জানিয়েছেন। এছাড়াও জাহিদ আমাদের SMS করছেন, বসুন্ধরা থেকে লিখেছেন আই লাভ ভুতাফেম। নীরব আমাদের SMS করছেন অয়ন শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে আমাদেরকে SMS করছেন। দেখতে পাচ্ছি প্রান্ত মায়মন সিং ক্যান্টনমেন্ট থেকে, এবং তিনি বলছেন আমার SMS পড়েন না কেন আপনার, কারণ এই এই নাম্বার থেকে এটি আপনার প্রথম SMS, দ্যাটস ওয়াই আমরা পড়িনি। আপনারা যে SMS গুলো পাঠান তার সংখ্যাটা পাশে আমরা দেখতে পাই। আমাদেরকে নুরি নাফিয়ান SMS করেছেন আমাদেরকে রাজ চৌধুরী, এছাড়াও MD খলিল আমাদের SMS করেছেন শুভ মধুপুর থেকে, হামিম আমাদের SMS করেছেন সালমান বয়রা থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন আশিক এবং জুবায়ের সাতক্ষীরা থেকে, এবং ফার্স্ট সেকেন্ড স্টোরি অনেক ভালো ছিল তাই তিনি বলেছেন। আমাদেরকে ওয়াজি গুলশান থেকে SMS করেছেন আমাদেরকে শহীদুল হক, এছাড়াও আমাদের SMS করেছেন রানা ওয়ারি থেকে, আমাদেরকে পারভেজ SMS করেছেন গাবতলি থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি প্রিন্স, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরিফ, এছাড়াও আমাদেরকে আদনান খুলনা থেকে SMS করেছেন আমাদেরকে। আচ্ছা, এবং তিনি বলেছেন একটা পার্সোনাল একটা প্রবলেম শেয়ার করেছেন, যে প্রবলেমটা আসলে ঠিক এরকম প্যারানর্মাল কিছু না, আপনার একদম খুবই পার্সোনাল রিলেশন রিলেটেড, সো এগুলো আমরা ভূত এখানে আসলে ডিসকাস করি না, আই এম রিয়েলি সরি। আমাদেরকে মারজান SMS করেছেন রূপসা থেকে, আমাদেরকে SMS করেছেন মেহেদি জামালপুর থেকে, আমাদেরকে তাসমিমা SMS করেছেন মিরপুর থেকে, SMS করেছেন আমাদেরকে অস্থির ভূত খুলনা থেকে, এছাড়াও আদনান আমাদের খুলনা থেকে SMS করেছেন, মাসুদ পারভেজ আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, রাসেল ভাই স্টোরি শুনতে অসাম লাগছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জোশ, আমার গেস্টকে থ্যাঙ্ক জানিয়েছেন, পিঙ্কি ঢাকা থেকে আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে আই লাইক ইট বাট ভয় পাচ্ছি না। ওকে, আমার মনে হয় যে যে ঘটনাগুলো হয়েছে তার কি একটাও ভয় পাননি, নাকি যে কোনো মানে কোনো সময় ভয় পাননি, সেটা একটু যদি জানাতেন তাহলে আরও বেশি ভালো হতো, এবং কোন ধরনের ঘটনাগুলো আপনাকে ভয় পাইয়ে দেয় সে ধরনের ঘটনাগুলো আপনি আমাদের জানাতে পারেন, আপনার ইমেল করে জানাতে পারেন যে এই ধরনের ঘটনাগুলো আপনার বেশি পছন্দ, এবং আপনি চাইলে যাদের কাছ থেকে সে ধরনের ঘটনা শুনেছেন তাদেরকে উৎসাহিত করতে পারেন ভূত এফএমে তাদের ঘটনাগুলো পাঠিয়ে দেবার জন্য, কারণ আমরা সবসময় কালেক্ট করি ঘটনাগুলো আপনাদের কাছ থেকে, আমাদের নিজেদের কিছু করার নেই যেহেতু, সো বুঝতেই পাচ্ছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ আশরাফুল, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাজু, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি গৌরব, এবং তিনি বলছেন নাইস অ্যান্ড এক্সাইটিং এপিসোড। সুমন মোহাম্মদপুর থেকে আমাদের SMS করেছেন, এনায়েত আমাদের বাড্ডা থেকে SMS করেছেন, হৃদয় রদস্বী আমাদের SMS করেছেন, SMS করেছেন রাজু সহ আরও অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FOORTI, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আরও একবার স্মরণ করে দিই, আগামীকাল 3টার সময় কিন্তু আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের, অর্থাৎ আপনারা যদি বইমেলায় যান এবং সেখানে ঠিক 3টার সময় উপস্থিত থাকেন, বাকিটা সময় আমরা বইমেলায় কখনো বর্ষা দুপুরের 359 নম্বর স্টলে থাকবো, কখনো থাকবো নজরুল মঞ্চে। সো নজরুল মঞ্চে আমরা শুধুমাত্র মোরক উন্মোচনের সময় থাকার আমাদের ইচ্ছা আছে, বাকি সময়টা আমরা কাটাবো বর্ষা দুপুরের স্টলের সামনে। আমাদের দুটো বই প্রকাশিত হচ্ছে, আপনারা সবাই জানেন, একটি বই 13 নম্বর অশুভ সংকেত এবং আরেকটি ভয়ের কবচ, যেটি ভূত এফএম প্রকাশ করেছে, এবং 2013 সালে যে সমস্ত ঘটনাগুলো আমাদের অতিথিরা এখানে এসে শেয়ার করেছেন তার মধ্যে সেরা ঘটনাগুলো নিয়ে সাজানো হয়েছে এই দুটো বই, প্রকাশিত হয়েছে এই দুটো বই, এবং এই দুটো বইয়ের সাথে আপনি পাচ্ছেন একটা অডিও সিডি, যেই সিডিতে যে একটা এপিসোড রয়েছে যে এপিসোডটি কখনোই আমরা প্রচার করিনি এবং রেডিও ফুর্তি কখনো সেটা প্রচার করবে না, এটা একদম আপনার জন্য, আপনার নিজস্ব এপিসোড যেটা আপনি চাইলে আপনার সময় মতন আয়োজন করে ভালো সাউন্ডে শুনতে পারবেন যে কোনো মুহূর্তে। যাই হোক, আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসছি ঘটনা নিয়ে, সো আমাদের সঙ্গেই থাকবেন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম FusionBD.com.
Yeah.
শুনছেন সব সময় রেডিও ফুটি, আমি রাসেল আছি, সাথে চলছে ভূত এফএম, এবং আমাদের আজকের অতিথিরা আমাদের সাথে এখনো রয়েছেন, এবং আশির সাথে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এসএমএস পাঠাচ্ছেন এবং আমাদের সঙ্গে এখনো পর্যন্ত রয়েছেন। আজকে আমরা যখন শুরু করেছিলাম তখন 21 তারিখ ছিল, এবং আপনারা সবাই জানেন যে 21 তারিখ মানেই অমর 21-এর কথা, আপনাদের আর নতুন করে বলে বোঝাতে হবে না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরও একবার গর্বিতভাবে বলতে চাই যে শুরু থেকেই আমার নামটা বাংলায়, আমার নামটা ফুর্তি, আর সেই ফুর্তিতেই প্রতি শুক্রবার রাত 11:59 শুরু হয় ভূত এফএম। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে ভূত এফএম, এই ভূত নামটাও কিন্তু বাংলাতে রাখা হয়েছে। তো যাই হোক, আমরা এখন যেটা করতে চাই আর একটা ঘটনায় যেতে চাই। ইন দ্য মিন টাইম আপনারা কিন্তু আমাদের এসএমএস করতে পারেন, এসএমএস করার নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ রাখেন, যেটা ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আবার আমাদের প্রথম অতিথির কাছে তার শেষ ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা বলে প্লিজ আপনার ঘটনা শুরু করবেন।
হাই লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। আসলে আমি আমার শেষ ঘটনা চলে গেই, আমি ঘটনাকে আমার কাজিন অলিকে ধন্যবাদ জানাই। তো আসলে ভাই, ঘটনাটি আমি এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি, তো আমি এখন যে ঘটনা বলবো সেটা হচ্ছে একটি টুপির কারখানাকে নিয়ে, এবং সেখানে এমব্রয়ডারি করা হয় টুপির উপরে। তো আমি কয়েকটা উইকস আগে একবার এসে রেডিও ফুর্তিতে ভূত এফএমে এসে এই কারখানার কয়েকটা ঘটনা বলে গেছিলাম। তো আমি এখন যে ঘটনা বলতেছি সেটা ওই কারখানাকে নিয়ে, এবং এটা রিসেন্টলি মাসখানেক আগে ঘটেছে। তো কারখানাটি হচ্ছে আমার কাজিন ডলার ও আরও এক ফ্রেন্ডের পার্টনারের পার্টনারশিপ ওই কারখানাটা। তো কারখানাটা বর্ণনা আমি এর আগেও দিয়েছিলাম, আমি আরেকবার বলছি, কারখানা বর্ণনা হচ্ছে হলো কারখানাটি শহীদনগর জেলার, শহীদনগর এলাকার কোনো একটি জায়গায়, এবং এটা ওই বিল্ডিংয়ের ছাদে অবস্থিত কারখানাটি, এবং বিল্ডিংটা হচ্ছে 4-তলা বিল্ডিং। তো কারখানাটা যে পাশটা ছিল ছাদের, ঠিক তার উল্টো দিকে, ছাদের উল্টো পাশে ছিল টয়লেটটা ছিল। তো ছাদে একটা রুমে আমার কাজিনের আরেকজন যে পার্টনার ছিল সে থাকতো তার ফ্যামিলিকে নিয়ে। তো একদিনকার ঘটনা কিছুদিন আগে, তো যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে সানোয়ার। তো সে কারখানা থেকে বের হয়, কাজ করা থেকে বের হয়, সে টয়লেটে যাওয়ার জন্য বের হয়। তো টয়লেটের দিকে সে যেতে থাকে আস্তে আস্তে। তো যখনই সে টয়লেটার কাছে যায়, তো ঠিক পিছন দিক থেকে পাঞ্জাবি পরে একটু খুব উঁচা লম্বা একজন খুব ভালো স্বাস্থ্যের অধিকারী, কেউ একজন এসে তাকে ক্রস করে সেই টয়লেটে ঢুকে যায়। এবং তার কাছে খুব অবাক লাগে যে আমি যেতেছিলাম, কে এসে ক্রস করে আমাকে টয়লেটে ঢুকলো। তখন সে দেখলো যে পাঞ্জাবি পরা তো তাদের কারখানা কেউ ছিল না, এবং সে সময় 7-8 জন কর্মচারী সে কারখানায় কাজ করতেছিল, যার সাথে ঘটনাটি ঘটে ওই সানোয়ার এবং তার সাথে আরো কয়েকজন। তো সে দরজার পাশে কতক্ষণ দাঁড়ায় ছিল, 10-15 মিনিট, তারপর সে কারখানাটার মুখের দিকে, মানে কারখানা রুমটার, কারখানার রুমের যে দরজাটা আছে এবং তার সাথে হচ্ছে সিঁড়ি ঘরটা, উনি সেই পাশটা এসে দাঁড়ায়। তো দাঁড়ায় মোবাইল ফোনে গান শুনতে থাকে, কিন্তু ওনার কথা হচ্ছে যে অনেকক্ষণ সময় এর মাঝখানে স্পেন্ড হয়ে যায়। তো প্রায় আধা ঘন্টা তারও বেশি, 35-40 মিনিট সময় দাঁড়িয়ে আছেন সেখানে। তো এই সময় ঠিক কারখানার আরেকজন কর্মচারী বের হয়। তো বের হয়ে বলতেছে যে সানোয়ার ভাই, আপনি কি করতেছেন এখানে? তো বলতেছে এরকম আমি টয়লেটে যাবো, কিন্তু দেখো না কে জানি একজন গেছে টয়লেটের ভিতরে, এখনো বেরোতেছে না পাঞ্জাবি পরা। তখন সে কর্মচারী বলতেছে যে ভাই, আমাদের কারখানায় তো কেউ পাঞ্জাবি পরে আসে নাই, ঠিক আছে? তখন উনি বলতেছে হয়তো বা নিচের ফ্ল্যাট থেকে কেউ আসছে, যে টয়লেট খালি না পেয়ে উপরে চলে আসছে, তাই হয়তো ভিতরে গেছে। তো ওই ছেলেটা বলে যে আচ্ছা ঠিক আছে। তুমি বলতেছো যে আমিও টলে যাবো। তো দুজনে দ্বারা কথা বলতে থাকে। তো ওই কর্মচারীটা যখন আসে, তারও প্রায় 20-25 মিনিট, তো টোটাল সানোয়ার যেটা বলে সেটা হচ্ছে প্রায় ঘন্টাখানেক সময় হয়ে যায় তারা দুজন সেখানে বাইরেই দাঁড়ায় আছে, কিন্তু ভিতর থেকে কোনো সাউন্ড আসতেছে না এবং কেউ বেরো হচ্ছে না। তো তখন ওই পরে যে ছেলেটা আসে, তো সে বলে যে সানোয়ার ভাই, আসলে কি কেউ ভিতরে গেছে নাকি আপনার সাথে ফাইজলামি করতেছে? তখন সানোয়ার বলে যে আমি কেন ফাইজলামি করবো তোমার সাথে, আমি নিজেও দাঁড়ায় আছি। তখন সেই ছেলেটা গিয়ে সেই বাথরুমের দরজাটাকে একটু মানে শিওর হওয়ার জন্য জাস্ট একটু নক করে। যেই সে নক করতে যায়, তখন দরজাটা মানে লাগানো ছিল না, ভিতরে দরজাটা খুলে যায়। সে খুব অবাক হয়ে যায় সানোয়ার এটা দেখে। সানোয়ারকে বলতে থাকে যে কি ভাই, আপনি আমার সাথে ফাইজলামি করলেন না, দরজা তো খোলা, বাথরুমের ভিতরে তো কেউ নেই। তখন সানোয়ার বলতেছিল যে বিশ্বাস করো, আমার সামনে ঢুকছে একজন এবং আমি এখানে দাঁড়ায় আছি, যদি সেই টয়লেট থেকে কেউ বের হয় তাহলে অবশ্যই তাকে ফেস করেই সে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, অথবা যদি কারখানার কর্মচারী কেউ হয় তো তাকে অবশ্যই তাকে ফেস করেই কারখানার ভিতরে ঢুকতে হবে। কিন্তু মানে ওই রকম কেউ ছিলই না, বাথরুমে কেউ ছিলই না। তো তারপর এই ঘটনা ঘটার পর যখন সে তার যে মালিক, যে আমার কাজিন ডলার, কাছে শেয়ার করে, তো সে তাদেরকে বলে যে ওকে বলতে ভুলে গেছিল যে ওর কারখানা নিয়ে এর আগে কিছু প্যারানর্মাল ঘটনা ঘটেছে। তো আমি আসলে ওর মুখে আরও কিছু ঘটনা শুনি যে এরকম টুপির কারখানা রিলেটেড অনেক জায়গায় এরকম বিভিন্ন প্যারানর্মাল বিভিন্ন ঘটনা ঘটে। এই ছিল আসলে আমার ঘটনা।
অনেক ধন্যবাদ দিনার আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের কাছে আরও বেশ কিছু এসএমএস এসেছে, আমাদেরকে এস আলীম ধানমন্ডি থেকে এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফ এম এ ভয় পাই এবং ভালোবাসি। আমাদেরকে এস এম এস করেছেন, দেখতে পাচ্ছি ভোরের পাখি, এবং তিনি বলছেন যে ভাইয়া আমি নতুন তিনি আমার সাথে জয়েন করেছেন, লিখেছেন আই লাইক ভূত এফ এম। এবং আমাদেরকে এস এম এস করেছেন ইমরান সাকিব খুলনা থেকে এবং তিনি বলছেন বইটা বই নিয়ে কথা বলেছেন তিনি। আচ্ছা সাজ্জাদ আমাদের মুগ্ধা থেকে এস এম এস করেছেন, এস এম এস করেছেন এমডি সবুজ নোয়াখালী থেকে এবং ভূত এফ এম শুনে তার কাছে বেশ মজা লাগছে। রিয়াদ আমাদের এস এম এস করেছেন ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে। অনেক আমাদের এস এম এস করেছেন, বস খুল আচ্ছা অনেক বস খুলনা থেকে এস এম এস করেছেন। আচ্ছা আজম আজমানুর আমাদের এস এম এস করেছেন এবং তিনি বাংলাদেশ পুলিশে রয়েছেন এবং তিনি বলছেন রাসেল ভাই আমি আপনাদের স্টুডিওতে আসতে চাই, তার জন্য আমাকে কি করতে হবে? এবং আমার যেটা মনে হয় যে একটা খুব সহজ পদ্ধতি রয়েছে এখানে আসার, সেটা হচ্ছে আপনার যে ঘটনাগুলো রয়েছে, আপনার জানা যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো আমাদেরকে ইমেইল করে দিন, অর্থাৎ আমাদেরকে আপনার জানা ঘটনাটি একটা জাস্ট লিখে আমাদেরকে মেইল করে দিন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম অ্যাট দ্য রেট রেডিও ফিফটি ডট এফ এম, হুইচ ইজ বিএইচ ডাব্লিউ টি এফ এম অ্যাট দ্য রেট আর এ ডি আই ও এফ ও আর টি আই ডট এফ এম। এখানে আপনি আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দেবেন এবং ঘটনার শুরুতে অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আপনার ঘটনাটা পড়ে শোনাতে হবে, এই জিনিসগুলো একটু প্লিজ উল্লেখ করে দেবেন ঘটনার শুরুতেই। তারপরে ঘটনাটি পুরোপুরি লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন, যদি ঘটনাটি সিলেক্ট হয় ডেফিনেটলি আমরা আপনাকে কল করব এবং স্টুডিওতে নিয়ে আসবো, বা আপনি যদি স্টুডিওতে আসতে না পারেন তাহলে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো। যারা দেশের বাইরে রয়েছেন তাদের জন্য ঘটনাটা তাদের জন্য ব্যাপারটা একটু আলাদা, আপনারা সরাসরি এই লিখে পাঠাতে হবে না, আপনারা সরাসরি আপনাদের ইমেল আমাদের যে ইমেল অ্যাড্রেসটি সেখানে আপনাদের আপনাদের যে ঘটনাটা সেটা রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমাদেরকে এছাড়াও এস এম এস করেছেন, দেখতে পাচ্ছি ম্যাক তাভিস এস এম এস করেছেন খুলনা থেকে, মাসুদ এস এম এস করেছেন আলামিন খুলনা থেকে, ঢাকা থেকে পূজা আমাদের এস এম এস করেছেন, লিখেছেন আই জাস্ট লাভ ভূত এফ এম। আমাদেরকে সুমন খান এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে এছাড়াও মৌসুমী এবং এস এম এস করেছেন নিহাল মিরপুর দশ থেকে, বুড়ি আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শাওন এস এম এস করেছেন আমাদেরকে, দেখেছি লিমন তিশা ময়মনসিংহ থেকে, সুমন আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন ডক্টর সানি চট্টগ্রাম থেকে এবং আমাদেরকে এস এম এস এবং তিনি বলছেন লং লিভ দ্য বেস্ট রেডিও প্রোগ্রাম এভার ভূত এফ এম। আমাদেরকে আসলাম এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে জনি আহমেদ সুজন, থ্যাংকস ডক্টর সানি শুনতে খুব ভালো লাগলো আসলে। আমাদেরকে ইরা এস এম এস করেছেন বিএম কলেজ বরিশাল থেকে, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি কেশবতী রাজকন্যা সাতক্ষীয়া থেকে, আমাদেরকে এস এম এস করেছেন আসলাম ঘাটাইল থেকে এবং আমাদেরকে এস এম তিনি বলছেন যে লাস্ট যে স্টোরিটা তিনি শুনেছেন সেই স্টোরিটা তার এলাকাতেও ঘটেছে, ঘাটাইলের কথা তিনি বলছেন আর কি। আমাদেরকে স্মৃতি এস এম এস করেছেন এবং তিনি বলছেন আমি একা খুব ভয় পাচ্ছি, শিপুরাম খান আমাদের এস এম এস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফ এম। এছাড়াও আমাদের আরও অনেকে এস এম এস করেছেন, আজকে আসলে হাতে আর অত এস এম এস পড়ার সময় নেই, তার আমাকে লাস্ট আর একটা অ্যানাউন্সমেন্ট দিতে হবে, সেটা হচ্ছে যে আগামীকাল বেলা তিনটার পর থেকে আমরা সবাই থাকছি বইমেলায় এবং আপনারা সবাই জানেন, অলরেডি জেনে গেছেন, যারা জানেন না তাদের জন্য বলছি যে আগামীকাল বেলা তিনটার সময় আমাদের যে ভূত এফ এম থেকে প্রকাশিত দুটি বই তার মূলত উন্মোচিত হবে, একটি হচ্ছে ১৩ নম্বর অশুভ সংকেত এবং অন্যটি হচ্ছে ভয়ের কবচ। এই দুটো বইয়ের সঙ্গে আপনি পাচ্ছেন একটা সিডি, যে সিডিটির মধ্যে রয়েছে একটা এপিসোড, যে এপিসোডটি কখনোই রেডিও ফুটিতে প্রচারিত হয়নি এবং ভবিষ্যতেও হবে না। সুতরাং কালকে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে বইমেলায়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, যদি আপনারা চলে আসতে পারেন। এবং আপনারা কোথায় আসবেন, আপনারা তিনটা থেকে চারটার মধ্যে তো যে কোনো একটা সময় হয়তো মোড়ক উন্মোচিত হবে নজরুল মঞ্চে এবং বাকি সময়টায় আমরা থাকবো, কিন্তু পুরো সময়টাতে আমরা থাকবো বর্ষা দুপুর স্টলে, অর্থাৎ বর্ষা দুপুরের স্টল নাম্বার হচ্ছে ৩৫৯। এখানে আপনারা চলে আসতে পারেন এবং সেই সাথে আপনাদের সাথে কথা হবে, আড্ডা হবে, অনেক কিছুই হবে, সেই সাথে মতবিনিময় হবে আর কি। যাই হোক, সবচাইতে বড় কথা হচ্ছে আগামী সপ্তাহে আবারও আমাদের ফিরে আসতে হবে এবং সেই ফিরে আসার জন্য চাই আপনাদের পাঠানো বিভিন্ন ঘটনা, এবং সেই ঘটনা যদি আপনারা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি কাইন্ডলি আরও একবার স্মরণ করে দিচ্ছি, মনে রাখবেন ভূত এফ এম অ্যাট দ্য রেট রেডিও ফুর্তি ডট এফ এম, নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে ঘটনা পাঠাবেন। আর যারা এতক্ষণ ধরে আমাদের এস এম এস করলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং আমি সব এস এম এস পড়তে পারি না রেগুলার, এবার তারপরে আপনারা পাঠান, আমরা অনেক সময় নিজেরা পড়ে দেখি যে অনেক এস এম এস পড়া উচিত ছিল, কিছু কিছু এস এম এস মনে হয় যে পড়তে পারলে খুব ভালো হতো, সবাই জানতে পারলে খুব ভালো হতো। আর শেষ করতে চাই আবারও ভাষা মাস, যেহেতু ২১ ফেব্রুয়ারি আমরা মাত্র শেষ করলাম এবং ২১ ফেব্রুয়ারিতে আমরা শুরু করে ২২ ফেব্রুয়ারিতে আমরা ভূত এফ এম শেষ করলাম আর কি, তো আমরা সেই বিষয়ে কথা বলতে চাই যে আমরা আসলে অনেক মানে অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই মাতৃভাষার এই কথা বলার অধিকার এবং মাতৃভাষা আমরা মানে বাংলার মতো একটা ভাষা আমরা পেয়েছি, যে ভাষায় আমরা কথা বলতে পারি, আমাদের নিজের ভাষায় কথা বলতে পারি, সব জায়গাতেই যেটা সম্ভব তা না, এবং এটা এত কষ্ট এত সহজে পাওয়াও যায়নি, অনেক কষ্টের বিনিময়ে আমাদের অর্জন করতে হয়েছিল। আপনাদের নিশ্চয়ই জানা আছে যে 144 ধারা ভঙ্গ করে সেদিন যারা মিছিলে নেমেছিল, যারা পুলিশের বুলেটের সামনে যারা হচ্ছে জামার বোতাম খুলে দাঁড়িয়েছিল, এবং যারা একেবারে মৃত্যুতে ভয় পায়নি, বুকের তাজা রক্তে যারা লিখেছিল বাংলা ভাষার নাম, সেই সমস্ত শহীদদের প্রতি আর মানে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং যতদিন পর্যন্ত 21 ফেব্রুয়ারি এই তারিখটা থাকবে, ততদিন পর্যন্ত সারা বিশ্বের মানুষ স্মরণ করবে তাদের, এবং মহান এই অহংকারের যে সূচনা, সেই সূচনা হয় আমাদের দেশের এই মাটিতে। বুঝতেই পারছেন এই দেশের মাটির প্রতি ইঞ্চি মাটির মূল্য অনেক, এবং এই দেশ যে পৃথিবীতে ভালো কিছু করবে এটা মানে এটা আভাস বহুদিন আগেই আমরা পেয়েছি, এবং এখন শুধু সময়ের অপেক্ষা, এবং এই প্রজন্মের হাত ধরেই আমাদের আক্ষরিক অর্থেই বিজয় আসবে। এবং এই জাতি কখনোই মাথা নোয়ায়নি, জাতি কখনো আপোষ করেনি, মাথা উঁচু করে বাঙালি জাতি দাঁড়াবে বারবার সারা পৃথিবীর বুকে, এই বিশ্বাস আমাদের আছে। আজকে এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার ঠিক রাত 11:59। আপনাদের দারুণ দারুণ সব ঘটনার অপেক্ষা থাকলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। এবং এতক্ষণ পর্যন্ত যেহেতু অনেক ঘটনা আমরা শুনলাম, একটু মনটাকে অন্যদিকে ঘুরাই, এবং আমার অনেক পছন্দের একটা গান রয়েছে এখন এই প্লেলিস্টে, এবং সেটা হচ্ছে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, এটা না শুনে যেন হতোই না। সো এটা দিয়ে শেষ করছি আজকের মতো এখানেই, টাটা।
This track was downloaded from FusionBD.com.